10 অক্টোবর 2019 তারজুমান কাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের বাদশা মাসিক ইস্তেমায় আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকা নগর ঢাকা।
এখানে এই সাইডে জায়গা থাকলে আর এদিকে আগে বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি, হাজিরিন তো অনেক বেশি। যারা ভিতরে এখানে জায়গা পাইতেছেন তো বসে পড়েন, আর যাদের এখানে জায়গা হল না দোতলায় গিয়া বসে পড়লে হবে ইনশাল্লাহ, ওখান থেকে কথা শোনা যাবে। ওখানে দেওয়া আছে না পয়েন্ট, ওখানেও ইন্তজাম আছে দোতলাতে ইনশাল্লাহ। যারা আরামের সাথে নিচে বসে বসার জায়গা পান তো বসে পড়েন, জায়গা না হলে তো কষ্ট হল দোতলায় গিয়া বসে। এখানে থোড়া সা জায়গা বানাও ভাই, মুফতি সাহেব আসতেছে, চলো ভাই। বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম। আরেক বিল্লাহ রুমিয়া জামানা কুতুবে আলম হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নওয়ারাল্লাহ মারকাদাহুর কিতাব মাওয়াহিবে রব্বানিয়া আতোয়ায়ে রব্বানি থেকে পড়া হচ্ছে। সোহবত ওর কিতাব কে মুতাল্লিক এক ইলহামি ইলমে আজিম। হযরত জি রহমতুল্লাহ আলাই আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য অর্জন করা এবং কিতাবী বিদ্যা পুঁথিগত বিদ্যা সম্পর্কে আল্লাহ প্রদত্ত এক মহামূল্যবান তথ্য আমাদের সামনে পেশ করেছেন। ইরশাদ ফরমায়া কি সোহবত ইতনি বড়ি নিয়ামত হ্যায় কি এক লাখ কিতাবে পড়নে ওয়ালে মে ও বাত নহি পাওগে জো সোহবত ইয়াফতা লোগো সে পাওগে। হযরত জি বলেছেন আল্লাহওয়ালাদের সান্নিধ্য এত বড় এক নেয়ামত যে এক লক্ষ কিতাব যেনারা অধ্যয়ন করেছেন ওনাদের মধ্যে ওই বৈশিষ্ট্য ওই সিফাত পাওয়া যাবে না যেটা কোন আল্লাহওয়ালা বুজুর্গদের সান্নিধ্য প্রাপ্ত কোন ব্যক্তির মধ্যে পাওয়া যায়। দেখিয়ে কুরআনে পাক আভি মুকম্মল নাজিল নহি হুয়া, সিরফ ইকরা বিসমি রব্বিকা নাজিল হুই ওর নবুয়ত আতা হো গই। কুরআনে পাক আভি 23 সাল মে মুকম্মল হোগা, লেকিন নবুয়ত আপকো এক হি আয়াত কে নুজুল পর মুকম্মল আতা কি গই। হযরত জি বলেন আমরা যদি লক্ষ্য করে দেখি যে কোরআনে করিমের যখন প্রথম সূরা নাজিল হয় তো এখনো পর্যন্ত পুরা কোরআনে করিম নাজিল হয়নি, শুধু একটি আয়াত বা এক সূরার আংশিক নাজিল হয়েছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এই একটি মাত্র আয়াত নাজিল হওয়া মাত্রই আল্লাহ তাআলা আল্লাহ তাআলার প্রিয় হাবিবকে নবুয়তের দৌলত দান করেছেন। অথচ কোরআনে পাক এখনো নাজিল হওয়া সম্পন্ন হয়নি, কোরআন নাজিল হবে 23 বৎসরে, সবে মাত্র একটি আয়াত নাজিল হয়েছে বা কিছু অংশ নাজিল হয়েছে। এরই মধ্যে আল্লাহ তাআলা ওনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ নবুয়ত দান করেছেন। হযরত বলেন যে কোরআন তো পুরা নাজেল হয়নি কিন্তু নবুয়ত পুরাপুরি আল্লাহ তাআলা আল্লাহ পাকের প্রিয় হাবিবকে দান করেছেন। কিন্তু এই যে নবুয়ত দান করেছেন, নবুয়ত নাকিস নহি দি গই কে কোরআন পাক আবি মুকম্মল নহি হুয়া তো নবুয়ত থোড়ি সি দে দি গই হো। হযরত জি বলেন এমনটি নয় যে পুরা কোরআন নাজেল না হওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাকের প্রিয় হাবিবকে পুরা নবুয়ত দেওয়া হবে না, যতটুকু কোরআন নাজিল হয়েছে নবুয়ত অতটুকুই দেওয়া হবে। হযরতজি বলেন বিষয়টি এমন হয়নি, আয়াত তো নাজিল হয়েছে অল্প কিছু, কিন্তু আল্লাহ তাআলা ওনার নবীকে পরিপূর্ণ নবুয়ত দান করেছেন। নহি মুকম্মল নবুয়ত আতা হুই ওর এসি মুকম্মল হুই কে জিসনে আপকো ইস হালত মে দেখা কে ও সাহাবি হো গিয়া ওর মুকম্মল সাহাবি হো গিয়া, নাকেস সাহাবি নহি হুয়া। হযরতজি বলেন কত আজীব কথা যে আল্লাহ পাকের প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা এক আয়াতে নাজেল হওয়া মাত্রই পরিপূর্ণ নবুয়ত যেরকম দান করেছেন, পাশাপাশি আল্লাহ পাকের প্রিয় হাবিবকে এই অবস্থাতে যিনারা দেখেছেন ওই জমানায় ইমানের সাথে, ওনারা সাথে সাথে সাহাবি হয়ে গিয়েছেন, এবং এমন নয় যে ওনারা আংশিক সাহাবি হয়েছেন। আল্লাহ রসুল সাল্লাম যেভাবে পরিপূর্ণ নবী হয়েছেন, আল্লাপাক যেরকম আংশিক কোরআন নাজিল হওয়া সত্ত্বেও পরিপূর্ণ নবুয়ত দান করেছেন।
অনেক অনেক বক্তারা এরকম করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে সাল্লাল্লাহু ইসলাম, এটা কি জিনিস, শাস্তিযোগ্য অপরাধ, দুরুদ শরীফ কেন জবান থেকে বের হয় না, কিসের আলেম আপনি যে আলেম দ্বীনের জবান থেকে দুরুদ বের হয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি জিনিস, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পড়া চাই পুরা পড়া চাই। অনেকে লেখে নিজের বই লেখে একটা 500 পৃষ্ঠার, ওর ভিতরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে আসছে ওখানে দুরুদ লেখে না, দন্তস্য বিসর্গ, দ্ব বিসর্গ, কিসের বিসর্গ, এগুলো বিসর্গের পালায় কেন পড়ছেন, দুরুদের নূরের পালায় কেন পড়তে পারলেন না। এক বড় আলেম বাংলাদেশের মহাদেশ, বড় মুফতি সাহেব এবং আসলেই বড় আলেম এবং বহু কিতাবের লেখক এবং বহুত বুজুর্গ মানুষ, বহুত বুজুর্গ আনের সৌভাগ্য প্রাপ্ত, ওনার কিতাব এরকম দ বিসর্গ বা দন্তস্য আকার বিসর্গ এরকম। তো আমাকে বহুতই মুখলেসানা মহব্বত করেন, তো একবার আমি ওনার কাছে গেলাম, গিয়া প্রাইভেসিতে ওনাকে বললাম যে আপনার মাশাআল্লাহ কিতাবের দ্বারা বহুত ফায়দা হচ্ছে, বহুত কিতাব লিখছেন এবং বহুত বুজুর্গানের সৌভাগ্য প্রাপ্ত আপনি, একটা বিষয় যে আপনার পুরা হার হার কিতাবের মধ্যে যেখানেই দুরুদ শরীফের জায়গা সেখানে আপনি দ বিসর্গ, দন্তস্য আকার বিসর্গ এরকম লিখছেন, দুরুদ শরীফ পুরা লেখেন নাই, কালকে আমাদের যদি রব্বুল আলামিন বলেন তোমার এই কিতাবের মধ্যে তোমার সব কথারই জায়গা হলো, আমার রসুলের প্রতি দুরুদের জায়গা হলো না, তো কি উত্তর হবে? আমাদের আসলাফ ও আকাবের তরিকা এটা ছিল না, আসলাফ আকাবের তরিকা ছিল না যে সাহাবা তাবিন তাবে তাবিন তারা সব আসলাফ সলফে সালেহীন এবং তাদের সাচ্চা অনুসারী যুগে যুগে তারাও সলফে সালেহীন, পরবর্তীদের জন্য তারা অনুসরণীয়। তো তাদের যে আমল এটা কোরআন সুন্নার বিলকুল মোতাবেক, এর বাইরে তারা আমল করেন না, কোরআন সুন্নার বাইরে তারা যান না। তো হাদিসের কিতাবে দেখা যাবে কোন হাদিস যার ভিতরে তিন লাইনের মধ্যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের নাম দুই তিনবার আসছে, দুই তিনবারই পূর্ণ দুরুদ লেখা আছে, কোন জায়গাতে সংক্ষিপ্ত নেই বা দুরুদ বাদ দেওয়া নেই। তো সেটার খেলাফ আমরা কেন করব? এই উপমহাদেশে বিমারি এখন ব্যাপক, এখন পুরা পৃথিবীতে আরব দুনিয়া তো এখন দুরুদ শরীফ পুরা লেখে না, কিতাবের নাম লেখে যে কিতাবের নাম এর উপরে রসুল পাক সাল্লাহ ইসলামের নাম মুবারক আছে সেখানে নামটা আছে খালি দুরুদ শরীফটা নেই। আরবের বহু লোক এখন এরকম বিজ্ঞ আলেম কিন্তু আল্লাহওয়ালাদের সোহবত থেকে বঞ্চিত থাকার কারণে শরীয় সুন্নত মোতাবেক সহি দিনই জিন্দগি তাদের মধ্যে নাই। এইরকম আলেম এখন আরব দুনিয়াতে অনেক বেশি হয়ে গেছে, ওখানে গলায় টাই পরা, প্যান্ট শার্ট পরা, সামনে তিনি বুখারী শরীফের উপর বক্তৃতা করতেছেন, আর আসলে তিনি বুখারী শরীফ সম্পর্কে বড় আলেম, কিন্তু মুখে দাড়িও নাই আর ওদিকে প্যান্ট শার্ট আর টাই, হ্যাঁ না? কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান আওয়ালু আগেই সতর্ক করছেন, ওয়াত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া, তুমি অনুসরণ করবে তাদেরকে যাদের পুরা জিন্দেগি একদম আমি আল্লাহর দিন মোতাবেক পূর্ণভাবে, তারা মুক্তাদা। এই আয়াতে পাক থেকে পরিষ্কার হয় কারা উম্মতের মুক্তাদা, কারা অনুসরণযোগ্য। হ্যাঁ, লোকেরা এখন এই ধোকার মধ্যে, বিভ্রান্তির মধ্যে, অন্ধকারের মধ্যে পড়ে গেছে। দিনের কথা অনেকগুলো বলতে পারলেই তাকে মনে করা হয় সে ইসলামের ইমাম, দিনের ইমাম। দিনের কথা সারা দুনিয়ার সবগুলো দিনই কিতাব মুখস্থ করলো, সে দিনের ইমাম না যতক্ষণ না তার মধ্যে দিনই জিন্দগি থাকে। একজন আলেম তিনি এলেম তার কম, কিন্তু একদম কামেল দিনই জিন্দগি। আরেকজন আলেম এই আলেমকে 100 বছর পড়াইতে পারবেন, কিন্তু তার মধ্যে দিনই জিন্দগি নাই, সেক্ষেত্রে অনেক ঘাটতি, অনেক কমি। যার মধ্যে সারা জাহানের এলেম আছে কিন্তু দিনই জিন্দগির ঘাটতি এবং কমি রয়ে গেছে, ইনি মুক্তাদা না, ইনি অনুসরণীয় এখনো না। আর ওই আলেম যার এলেম তো কম কিন্তু তার পুরা জিন্দগি একদম সুন্ন শরীয়ত মোতাবেক, আকাবির উম্মতের ধারা মোতাবেক, তো তিনি এই উম্মতের মুক্তাদা, তিনি এই উম্মতের অনুসরণীয় ব্যক্তিত্ব। এই হাকিকত উম্মত যতক্ষণ পর্যন্ত না বুঝবে হকের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম থাকা বিপদ হবে, মুশকিল হবে, ঝুঁকিপূর্ণ হবে, এবং হচ্ছেও তাই। বেসুমার মুসলমান দিনকে ভালোবাসে কিন্তু গুমরাহিতে নিমজ্জিত, এই মৌলিক ইসলামের উসুলের উপরে কায়েম না থাকার কারণে। দিনই কথা বলতে পারলে সে উম্মতের মুক্তাদা, এটা ভুল ধারণা। দিনই কথা, দিনই কথা, কিন্তু তার অনুসরণীয় হওয়ার এই মর্যাদা, এই আসন তখন লাভ হবে যখন তার এলম আমল আকাবের উম্মতের মোতাবেক হবে, পূর্বসূরীদের ব্যাখ্যা মোতাবেক হবে। কথা বুঝতেছেন ভাইরা? বর্তমান দুনিয়াব্যাপী এটা একটা মুস্তাকিল ফেতনা, একটা ফেতনা, অনেক বড় বহুত বড় দাগ আজকে আমাদের এই বহু দিন প্রচারকদের জীবনে পর্যন্ত, যে দুরুস্বই পড়তে গিয়া সাফ দুরুস্বই পূর্ণাঙ্গ পড়া হয় না, লিখতে গিয়া দুরুস্বই পড়ার তার কিতাবের জায়গা হয় না। যার কিতাবে দুরুদ শরীফের জায়গা হয় না তিনি কিসের আলেম হয়েছেন এই পর্যন্ত? এই এই বিষয় থেকে তওবা করা উচিত। শেখ উল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ লিখছেন যে সওয়াদলাম আইন মিম লেখা এটা আমাদের আকাবের তরিকা ছিল না, খালি সওয়াদ লেখা দুরুদ শরীফের জায়গায়, সওয়াদলাম আইন মিম মানে সংক্ষিপ্ত এইভাবে লেখা ঠিক না। অনেক আলেম মানুষ বড় বড় পোস্টে উঠে গেছেন কিন্তু নিজের নামের সঙ্গে মোহাম্মদ আব্দুর রহমান, আব্দুর রহমান পুরা লেখা, হ্যাঁ আব্দুল সালাম পুরা লেখা, মোহাম্মদ মওকার বিসর্গ, অথবা ইংরেজিতে লিখলে এম ডি, হ্যাঁ অথবা আরবিতে লিখলে আরব জাহানের যেটা চলতেছে এখন মিম দাল, এসব লেখে, অথবা শুধু শুধু দাল লেখে, এটা সব আসলাফের তরিকার খেলাফ। তোমার পুরা নামের জায়গা আছে কিন্তু যেই নামের বরকত হাসিল তোমার উদ্দেশ্য সেই নামের জায়গা নাই তোমার কাছে, সেই নাম হলো শর্ট, সংক্ষিপ্ত, এটা কেন? এজন্য আকাবের তরিকা হল মোহাম্মদ নাম সংক্ষেপ না করা। বহু মৌলবী সাহেব পর্যন্ত এই ভুলের মধ্যে আছে যে নাম লেখে নিজের নাম, বিরাট আলিম হয়ে গেছে, বুখারী শরীফ পড়াইতেছে 50 বছর, কোন আল্লাহওয়ালার হাতে তরবিয়ত হয়নি, উনিও দেখা যায় মোহাম্মদ নাম নিজেরটা লেখেন সংক্ষেপে মওকার বিসর্গ, কিন্তু নিজের নাম পুরাটা আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম রেখে বরকত হাসিল করার উদ্দেশ্য ছিল, সেই নাম সংক্ষেপ লেখা, এটা কেন? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ আমাদেরকে হক কবুলের তৌফিক দেন, এবং আসলাফ ও আকাবের রাস্তার বাইরে যেই চলবে আল্লাহর কসম গুমরাহি থেকে সে রক্ষা পাবে না, গুমরাহির ভিতরে নিমজ্জিত হয়ে যাবে, হারায়া যাবে। কি সে আজকে মানুষের মধ্যে বুঝ পয়দা হয়েছে আমি দিনওয়ালা? আরে কিসের দিনওয়ালা? যখন তোমার দিন আকাবের উম্মতের দিনের সঙ্গে মিলে না, এটা তোমার খেয়ালের দিন, এটা সহি দিন না, তোমার খেয়াল মোতাবেক দিন, এটা আসলে দিন না, তুমি ভুলের মধ্যে আস। তোমার দিনের জজবা তো আছে কিন্তু দিন তুমি এখনো চিনো না, এখনো দিন তুমি বুঝো না, আর বুঝো না এই কারণে আসলাফ ও আকাবের উম্মতের সামনে মাথা ঝুকানো শিখো নাই। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ আমাদের বুঝ দেন, তৌফিক দেন। কারোর বিরুদ্ধে লড়াই ঝগড়া, কাউকে আঘাত করা, এটা ইসলামের তরিকা না, যে আমরা একদম ওপেন হয়ে তাম দুনিয়ার সব কথা বলতে হবে। হক যার ভাগ্যে থাকবে, হেদায়ত যার ভাগ্যে থাকবে, সে হেদায়তের পথে হাঁটবে। অনেকে আবার এত বেশি ঝামেলা করেন এসলা করতে গিয়া, সংশোধন করতে গিয়া, নিজের দিনটুকু হেফাজত হয় না, নিজেই দিন থেকে বিচ্যুত হয়ে যায়। যার একজনকে সোজা করতে গিয়া নিজেই ফের বাঁকা হয়ে যায়। এত সোজা করা ঠিক না, এতটা আমাদের সোজা করার কাউকে দরকার নেই। আরেকজনকে লুঙ্গি গিফট করতে গিয়ে নিজের লুঙ্গি গায়েন, এটা কোন ধরনের ইসলাম পৌঁছালেন আপনি? পহেলা নিজের ইসলাম সামলান, ফের ইসলাম পৌঁছান। চলো ভাই, এত বেশি গোসা গরম হয়ে আরেকজনকে সোজা করে কি সব লেখে, ওই যে ফেসবুকে লেখে, আরো কিসের কিসের মধ্যে লেখে না, এমন সব কথা যেগুলো ভদ্রলোকের ভাষা না। আরে ভাই, দিন পৌঁছানোর জন্য নিজে অভদ্র হওয়া লাগবে, এটা কোন কিতাবে আছে? কোরআন শরীফের কোন আয়াতে আছে? হাদিসের কোন কিতাবে আছে যে অভদ্র হইতে হইলে হও তবুও ইসলাম পৌঁছাও? এটা কোথায় আছে? হ্যাঁ, গালাগালি করে, বকাবকি করে, নানান রকমের নিচু ভাষা, অভদ্র ভাষা, এগুলো ব্যবহার করে দিন পৌঁছানো, আল্লাহর কসম, এটা তো ইসলামের তরিকা না, এটা সুন্নত তরিকা না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না, এটা এই লোকটার ব্যক্তিগত চরিত্র, এটা এই লোকের ব্যক্তিগত চরিত্র, ব্যক্তিগত চিন্তা, যেটা অন্ধকারে আচ্ছন্ন, যেটা অনুসরণীয় না, যেটা পরিত্যাজ্য, অবশ্যই সেটাকে পরিহার করা উচিত। আর এই লোকটার এই গুমরাহী পয়দা হয়েছে, এই অন্ধকার আচ্ছন্ন হয়েছে আকাবের উম্মতের তরিকার খেয়াল না করে নিজের ইচ্ছা মতো ইসলাম প্রচারের কারণে সব ঝামেলা এক জায়গাতে গিয়ে হইতেছে। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই পুরা বিশ্বে, তদানীন্তন বিশ্বে শ্রেষ্ঠতম আলে মুহাদ্দিস ফকিহ, একদম সর্বোচ্চ তবকার নায়েবে রসুল, কিন্তু সে বহুত বেদাতিরা তো সহ্য করতে পারত না, তো হযরত মাওলানা গঙ্গুইর বিরুদ্ধে তারা চিঠি লিখত, হযরত গঙ্গুইর নিকটে চিঠি লিখত। ওনার খাদেম ছিলেন তখন হযরত মাওলানা ইয়াহিয়া কান্দবী রহমুল্লাহ, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমুল্লাহর আব্বা। তো হযরত গঙ্গুই তখন দৃষ্টিশক্তিহীন, চোখে দেখতেন না, তো চিঠি আসলে মাওলানা ইয়াহিয়া কান্দবী রহমুল্লাহ পড়ে পড়ে শুনেতেন, হযরত গঙ্গুই শুনতেন। ভাই অনেক চিঠি, কেউ এসলাই চিঠি লেখে, কেউ কোন বিষয় লেখে, কেউ কোন বিষয় লেখে, হযরত জবাব দিতেন, বলতেন যে এটা উত্তর, এটা লিখে দাও, মাওলানা ইয়াহিয়া সাহেব সেটা উত্তর লিখে দিতেন। তো বেদাতীদের যে চিঠি আসত এর মধ্যে নানান আক্রমণাত্মক কথাবার্তা, যত সব বাজে কথাও এর মধ্যে থাকত, হযরত গঙ্গুই একদম ধৈর্যের পাহাড় হয়ে শুনতেন, শুনতে থাকতেন, শুনতে থাকতেন। যাই হোক, এইভাবেই তো হযরত মাওলানা ইয়াহিয়া কান্দবী দায়িত্ব হিসাবে সেটা শুনিয়ে দিতেন। একবার এরকম হলো, দীর্ঘদিন পর্যন্ত আর ওই টাইপের চিঠি আর তো শোনা যায় না, এই ভালো কথা শুনেন সব, অমুকে এই মশলা জানতে চাইছে, এই বিষয় জানতে চাইছে, কিন্তু ওই যে আক্রমণের ভাষার চিঠি সেগুলো আর দীর্ঘকাল থেকে আর তিনি শুনতে পাইতেছেন না। পরে হযরত গঙ্গুই বললেন যে ক্যা হামারে ও মুহিব্বিন, হামারি ও দোস্ত লোক, ও হামি ইয়াদ নেই করতে আজকাল, আমার ওই বন্ধুরা কি আজকাল আমাকে স্মরণ করে না, তাদের কথা তো শোনাও না। হযরত মাওলানা ইয়াহিয়া কান্দবী বললেন যে হযরত চিঠি তো আসে, কিন্তু এত নোংরার নিচু ভাষায় যেটা আমি আপনার সামনে উচ্চারণ করতে পারবো না, সেজন্য আমি শুনাই না। হযরত গঙ্গুই বললেন যে ভাই শোনা দিয়া করো, হ্যাঁ হো সকতা হ্যায় উসমে হামারে লিয়ে কোই মুফিদ চিজ হো, নাফে চিজ হো, ভাই শোনায়ও আমাকে তাদের চিঠি, হইতে পারে সেটা আমার আখেরাতের কল্যাণের কোন জিনিস তার মধ্যে আমি পাই গেলাম, আমার ফায়দার জিনিস তার মধ্যেই পাই গেলাম। পেশা আমাদের আকাবের দিন ছিল, জিন্দগি ছিল, তাদের সিরাতুল মুস্তাকিমের রং কি ছিল? হ্যাঁ, মিয়া খালি দুই চার কথা ইয়াদ করেই মিম্বরে বসা যাওয়ার জজবা উঠে যায় আজকে আমাদের। আরে আগে গিয়ে কোন কামেল আল্লাহ ওয়ালার কাছে নিজেকে মিটাইতে হয়, মাটি হইতে হয়, নিজেকে গড়তে হয়, আগে আপাদ মস্ত ভিতরে বাইরে পূর্ণ দিন নিজের মধ্যে পয়দা করা চাই, ফের তুমি স্টেজে যাও, মেহরাবে যাও, সারা দুনিয়ার যেখানে যাও, তো ইনশাআল্লাহ তোমার জবান থেকে দিন দিন বের হবে। তো তোমার আমলের দ্বারা, তোমার কর্মের দ্বারা উম্মত দিনই দিন পাবে। আল্লাহ সেই রাস্তায় হাঁটার আমাদেরকে তৌফিক দান করেন। আফসোসের বিষয় যে উম্মত আজকে এই সবক ভুলে গেছে, ব্যাপকভাবে দিনওয়ালার এই সবক ভুলে গেছে। শেখ হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ এক কিতাব লিখছেন ফাজাইল আমাল, ওর মধ্যে যেরকম আমলের ফজিলতের বয়ান আছে বারবার বারবার ফাঁকে ফাঁকে এই কথাগুলো আছে। তোমরা কিন্তু আল্লাহওয়ালাদের কাছে যাইবা, আউলিয়ায় উম্মতের সোহবত অর্জন করবা, তাদের দ্বারা নিজেদের এসলাহ এবং তাজকিয়া করাবা। কি কথা বুঝেন নাই, সবটা কিতাবের আমরা গুরুত্ব দিলাম কিন্তু ওই যে বিষয়গুলোর গুরুত্ব দিলাম না। তাহলে ওই লোকটা এই অধ্যায় অন্ধ ছিলেন? এই মানুষটা যিনি এই বড় বড় কিতাব লিখছেন, সারা দুনিয়ার ওলামায় দিন যে কিতাবগুলোর কদর করেন, সেই কিতাবের সবগুলো বিষয় ভালো, কিন্তু যেখানে লিখছেন আল্লাহ ওয়ালাদের সোহবত, এটা গুমরাহির কথা। হ্যাঁ, এটা লানতের কথা, এটা কি অন্ধকারে আচ্ছন্ন হওয়ার কথা? সেই কথাগুলো কি জাহান্নামে যাওয়ার কথা? সেই কথাগুলো কেন গ্রহণ করার তৌফিক হচ্ছে না? সেগুলোর থেকে মুখ ফিরানোর কারণটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমি হাজারবার আল্লাহর কসম করে বলি, এই আকাবের উম্মতের রাস্তা থেকে যেই নিজে মুখ ফিরায় নিবে, নিঃসন্দেহে সে গুমরাহী অন্ধকারে হারাইয়া যাবে এবং ক্ষতিটা পুরোটা তারই হবে। সে আকাবের উম্মতের তো কোনো ক্ষতি হবে না, ক্ষতিটা পুরোটা এই লোকটারই হবে। এজন্য কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, হ্যাঁ, যে দিনের ক্ষেত্রে ওই সকল বান্দাদের অনুসরণ করবে যারা একদম পূর্ণাঙ্গভাবে, আনাবা ইলাইয়া, যার জীবনের বিন্দু বিন্দু সবটা নিয়ে একদম পূর্ণভাবে দিনের আলোকে আল্লাহমুখী। আনাবা ইলাইয়ার অর্থ কি? পূর্ণাঙ্গভাবে সে আল্লাহমুখী, আল্লাহর দিনের উপর কায়েম, তাকে তোমরা ফলো করবে। এই জন্যই সর্বযুগের ওলামায়ে কেরাম তারা পূর্বসূরীদের অনুসরণ করতে বাধ্য, কোরআন শরীফের তর্জমা করতে পর্যন্ত সাহস পান না। একজন আলেমী দিন নিজের দায়িত্বে, অথচ তিনি ভালো আরবি জানেন, সাহস পান না। এই কারণে যে এটা যেকোনো একটা বই পুস্তক না, আসমানি কিতাব, হ্যাঁ, তো এর তর্জমা করা ভারী বিষয়। এজন্য আমাদের আকাবের দিন যারা হাজার হাজার কিতাব আরবিতে লিখতে পারতেন, কোরআন শরীফের তর্জমার বিষয় আসতে তারা কাঁপতেন। এই পুরা ভারত জুড়ে কয়েকজনের তর্জমা সব ওলামারা মিলে পড়েন, যারা এক একজন হাজার হাজার আরবিতে কিতাব, আরবি কিতাব লেখার যোগ্যতা রাখেন, তারা ওই কোরআন শরীফের তর্জমা অনুবাদটা পর্যন্ত পড়তে হলে হযরত শাহ আব্দুল কাদের রহমুল্লাহর তর্জমা, শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমুল্লাহর তর্জমা, হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমুল্লাহর তর্জমা। এই সব মানুষদের এই কোরআন শরীফের তর্জমা পড়ে পড়ে আলেমরা কোরআন বুঝার চেষ্টা করেন, নিজে একটা লিখে ফেলবেন এটা সাহস করেন না, এত ভারী আমানত এটা। আর সেক্ষেত্রে বহু লোক এখন এরকম তৈরি হয়ে গেছে, ইসলামের বহুত বড় বড় জিম্মাদার, দিনের পুরা জিম্মাদার হয়ে গেছে আমরা, অথচ নিজের থেকে কথা বলি কোরআন সুন্নার এলেমের সঙ্গে মিল হল কিনা সেটার খেয়াল এবং সেই ভয়টুকু অন্তরে নাই। এটা এর মধ্যে দিন বাকি থাকে কিভাবে? নিজের কথাই বলতে বলতে নিজের দিন থেকে বের হয়ে যেতে থাকে মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ হাজার ভালো কথা বলে, দিনের কথা বলে, তার কথার মধ্যে ফসকে গিয়ে একটা কথা এমন বলে, একটা কথাই তাকে জাহান্নামে পৌঁছে দেয়, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। হ্যাঁ, এবং হাদিস শরীফ আছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কথা বলল যে আমি বলছি আমি করছি, মানে আমার দিকে সম্পর্ক করে কথাটা বলল যে আল্লাহ রসুল বলছেন বা করছেন এরকম, অথচ সেটা অসত্য বিষয়, সেটা সঠিক না, তাহলে সে এই মিথ্যা যে বলল তার ঠিকানা সে জাহান্নামে যেন তালাশ করবে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কত কঠিন ব্যাপার। এজন্য এই সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি সবচেয়ে বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতেন, সঙ্গে সঙ্গে থাকতেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা 100 হবে না, কথা বুঝতেছেন? হ্যাঁ, তো উনি কি হাদিস জানতেন না? তো ভয়ের ছুটে তিনি বলতেন না যে কি জানে আমি এইরকম যদি কোন এক শব্দের জায়গায় আরেক শব্দ ভুলে বলে বসলাম, যে শব্দটা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন না তো উপায় কি, তখন তো আমার বিপদ হবে। এতটা ভারী আমানত মনে করতেন তারা দিন পৌঁছানোর বিষয়টাকে। এখন কোন এই ফিকির কি আমাদের মধ্যে আছে, এই চিন্তা কি আমাদের মধ্যে আছে, এটা খালেস আমি দিনের কথাই বললাম কি না আমার কথা বললাম, কি হলো ইন্নারিল্লাহ। হ্যাঁ, তো এই ব্যথা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে আর এই বিষয়টাকে উম্মতের কাছে বারবার পৌঁছানোর চেষ্টা করতে হবে। আমরা দিন বলি, শহীদদের উৎস থেকে দিন নেই, ফের দিনের কথা বলি, তো আমার ফায়দা এবং যারা নিবেন তাদেরও ফায়দা। এবং বহু সারা দেশ দুনিয়া ব্যাপী এখন বহু সংখ্যক ওয়াজিনে কেরাম যারা ওয়াজ করেন দিন পৌঁছানোর জন্য, এদের বিশাল সংখ্যাই এরকম যারা নিজের খেয়ালের ভিত্তির উপর দিনের কথা বলেন। আকাবির উম্মতের থেকে দিন নিয়া তাদের ব্যাখ্যা বিশ্লেষণ তাদের তাফসির ইত্যাদি সেটা বলা, এটার থেকে অনেক ওয়াজিন আজকে আজাদ হয়ে গেছেন। আকাবির উম্মতের ব্যাখ্যার আলোকে দিন না, নিজে কোথায় কি পড়ছেন কোথায় কি শুনছেন সবটাকে মিশ্রিত করে একটা এমন একটা চমক লাগাইয়া দেওয়া, শ্রোতা মন্ডলী মুগ্ধ হয় এবং খুশি হয় যে ভাই খুব ভালো শুনছি আজকে, আরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই চমক লাগানোর জন্য আপনি স্টেজে উঠতেছেন, আল্লাহর কসম এটা আপনার ভুল পদক্ষেপ। চমক লাগানোর জন্য না, আল্লাহকে রাজি করার জন্য স্টেজে উঠা চাই, আল্লাহকে রাজি করার জন্যই দুইটা কথা বলা চাই এবং আল্লাহর দিনের সীমার মধ্যে থেকে কথা বলা চাই। আর আল্লাহর দিনের সীমা বুঝতেন আকাবের উম্মত, তাদের সেই ব্যাখ্যা করা সীমার মধ্যে আমাদের থাকা চাই। এখন যেখানে যাবেন ওয়াজ মাহফিলে গিয়া প্রতিটি মুহূর্তে মনে হয় আমি একটা বিপদের মধ্যে আছি, কেন চতুর্দিক থেকে সব মোবাইল নিয়ে রেডি, ছবি তুলবে ভিডিও করবে। এই যে মোবাইলে ছবি তোলার ভিডিও করার যে একটা এই যে মহামারী শুরু হয়ে গেছে আর বহু মানুষ এটাকে এই সুযোগটা দেন, এটা কিসের জন্য? এটা কি দিন কায়েমের জন্য, ইসলাম জিন্দা করার জন্য, আখেরাত বানানোর জন্য? তাহলে আকাবের উম্মত যারা ছবি নিষেধ করে গেছেন তারা কি গুমরাহিতে আক্রান্ত ছিলেন? কি হলো আজকে এক দুজন মানুষ কোন আলেম ছবির ব্যাপারে একটা বৈধ এটা বৈধ কোন এক ব্যাখ্যার উপর তিনি বলছেন, ওই এক দুজন আলেমের ব্যাখ্যা এত পছন্দ হয়ে গেছে আপনাদের অনেকের যে আকাবের উম্মতের তামাম ব্যাখ্যা এখানে ধূলিসাৎ হয়ে গেছে, ধুলায় মিশে গেছে। ওনারটাই ঠিক আছে, কারণ ওনারটার দ্বারা আমার মতলব পুরা হয়। এক দুজন মানুষ ছবির ব্যাপারে কথা বলছেন যে হ্যাঁ এটা ঠিক আছে, তো ওনারটা লুফে নেওয়া হয়েছে এই কারণে সেটা আমাদের মতলবের সঙ্গে মিলে ভালো। আর তামাম আকাবের উম্মত যারা ছবি নাজায়েজ বলছেন তাদেরটা আমরা নিতে পারলাম না কেন? কারণ আমাদের মতলবের সঙ্গে সেটা মিলে নেই, সেটা মিলে না। হযরত মাওলানা সাহেব রলক সাহেব রহমতুল্লাহ আলী কত বড় আলেমে দিন বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদি রহমতুল্লাহ আলী ভারত উপমহাদেশের ওলামায়ে দ্বীনের যারা কর্ণধার ছিলেন, মহান বুজুর্গ ছিলেন, তারা দুজনই নদওয়াতুল উলামা লখনৌতে স্টেজে বসা বিশাল সম্মেলন, হঠাৎ সাংবাদিকরা আসছে ছবি তোলার জন্য তারা রেডি হয়েছে, দুনো বুজুর্গ দ্রুত স্টেজ থেকে নামে দূরে সেখান থেকে একদম ছড়ে গেছেন দ্রুততর। তো তখন মাওলানা আলিমা নদভী ওই ইদারার যিনি ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান হযরত মাওলানা আলিমা নদভী রহমতুল্লাহ তিনি জিন্দা ছিলেন, ও মাদ্রাসাতে উপস্থিত ছিলেন। লোকেরা দৌড়ে গিয়ে বলছেন যে হযরত তো এই দুনো বুজুর্গ এই ঘটনা পরে এই ঘটনা ঘটতে নিলে সেখান থেকে দৌড়ে মানে ছুটে গিয়ে তারা পালায় চলে গেছেন। হযরত মাওলানা আলিমা নদভী রহমতুল্লাহ তখন বললেন যে হায় এই মানুষটাই আল্লাহর বলি এবং উম্মতের মুক্তাদা যারা যারা দিনের বাইরে কোনো কিছুই বরদাস্ত করতে পারেন না, কোন গুনাকে তারা বরদাস্ত করতে পারেন না। হ্যাঁ, তো সেই মাওলানা আবরার সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, এই সকল আকাবের উম্মত তাদের শান এই ছিল। তো আজকে উলামায় দিন কি তাদের রাস্তা অনুসরণ করলে এটা ভুল হবে, এটা ক্ষতি হবে, এটার মধ্যে দিনের ঘাটতি তৈরি হবে এবং উম্মতের কাছে দিন পৌঁছার জন্য এটা অন্তরায় হবে? হাফেজ জহিরুল রহমতুল্লাহ আলাই শেষ জীবনে রাজনীতি করতেন, যেখানেই ওনার ছবি তোলার জন্য চেষ্টা করতেন, আমরা নিজেরা সচকে দেখছি এটা। হাফেজ জহিরুল নিজের চেহারার সামনে এইভাবে রুমাল দিয়ে ঢেকে রাখতেন, কখনো হাত দুই হাত দিয়া অনেক সময় দেখছি একদম রুমালটা ঝুলে রাখতেন এইভাবে, যাতে কেউ ছবি তুলতে না পারে। হ্যাঁ, তো এরকম করতেন। তো উনাদের মধ্যে আল্লাহর মহব্বত ছিল, দিনের আজমত ছিল, আখেরাতের ফিকির ছিল, আল্লাহর ভয় ছিল। সেই জিনিসের মধ্যে আমাদের কমতি আসবে কেন? আজকে এখন ছবির ব্যাপারে মহামারী হয়ে গেছে। মৌলবী সাহেব, বহুত মৌলবী সাহেবের পুরা মোবাইল ভর্তি ছবি, নিজের ছবি, বউর ছবি, সন্তানাদির ছবি। এগুলো কি কাল কিয়ামত নিয়ে আল্লাহকে দেখাবেন? হ্যাঁ, আল্লাহকে দেখানোর জন্য এই সব দৌলত নিয়ে আসছি আপনাকে খুশি করার জন্য। এগুলো সব মতলবের জিনিস, এগুলো সব নফসের গোলামি, এগুলি সবই নফসের গোলামি, নফসের আকর্ষণ, নাকি আল্লাহর মহব্বতের আকর্ষণ? এটা ছবি তুললাম আল্লাহর মহব্বতের আকর্ষণে, ছবি তুললাম আল্লাহর ভয়ের চোটে, তাহলে কি সেটা? আফসোসের বিষয়। তো এটা এই চ্যাপ্টারটা হঠাৎ আসলো এই আলোচনার প্রসঙ্গে, যে আকাবের উম্মতের তাহকিক এবং ব্যাখ্যা বিশ্লেষণ এবং তাদের দেওয়া সীমার মধ্যে না থাকার কারণেই আজকে এই অবস্থা তৈরি হয়েছে, এবং এটা দিন দিন কেবলই বাড়তেছে। এখন মসজিদের ভিতরেও ছবি, উত্তরবঙ্গে গেছিলাম গত 3 বছর আগে, ওখানে মসজিদের মধ্যে বয়ান দেখলাম যে জনাব ভিডিওর যন্ত্রপাতি সব নিয়ে হাজির মসজিদের ভিতরে, তাও মাদ্রাসাওয়ালারা। এইরকম বেপরোয়া হয়ে গেছে বহুত মাদ্রাসাওয়ালারা, তারা বার্ষিক মাহফিল 3 দিন ব্যাপী মাহফিল করে, 3 দিন লাগাতার তাদের সেখানে ভিডিও চলতেছে। তো শেষ দিন আমার ওখানে দাওয়াত ছিল, আমি তো জানতাম না, পুরানা বিশাল বড় বিভাগীয় এক প্রতিষ্ঠান, অনেক বড় মাদ্রাসা, বহু পুরানা মাদ্রাসা, সে পাকিস্তান হওয়ার আগে হওয়ারও আগে সেই মাদ্রাসা আরম্ভ হয়েছে, কিন্তু সেই মাদ্রাসার হালত হল এই, 3 দিন ব্যাপী মাহফিল সব খালি ভিডিও, আর চতুর্দিক থেকে ক্লিক ক্লিক শব্দ হইতেছে, খালি ছবি তুলতেছে, সর্বক্ষণ কিসের ওয়াজ শুনবে, খালি ছবি তুলে। শুনতেছেন ভাইরা? পরে আমি তো জানতাম না, স্টেজের দিকে গিয়া দেখি যে এই পরিস্থিতি, কি যন্ত্রপাতি অনেকগুলো। সোজা আমি ফিরে আসা আমার গাড়িতে বসে গেছি, ভাই ড্রাইভারকে বললাম চলো, কিন্তু তারা আইসা হুজুররা আলেম ওলামারা ঘিরে ধরছেন, বলে ভুল হয়ে গেছে তো হবে না, এখনই ঠিক করতেছে। ওখানে যারা ছিলেন বড় বড় আলেম মানুষ, তারা কেউ কেউ তো আমার একদম অনেক শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, কিন্তু উনি এই ঘটনায় জড়িত ছিলেন না। তো ওনারা অনুরোধ করলে ফের আমি লজ্জিত হইতেছিলাম, এখন আমি কি করব? একদিক থেকে ফালা তাকুদ বাদা জিক্রা মাল কওমিজ জালিমিন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে যেখানে আমার নাফরমানি সংগঠিত হচ্ছে সেখানে তুমি বসবাও না, হটো এখান থেকে। ফের সরা চাই, তোরে প্রিন্সিপাল সাহেব গেলেন গিয়া পুরা সব যন্ত্রপাতি সরাইলেন, লোকদেরকে মাইকে সাবধান করলেন, সতর্ক করলেন, ফের আসলেন বললেন যে আসেন এখন তো সব ঠিক করে আসছে। তা আমি কি বলব? পরে গেলাম, কিন্তু প্রতিটি মুহূর্তে পেরেছি, না জানি ছবি তুলে, না জানি ছবি তুলে, না জানি ছবি তুলে, কি অবস্থা তৈরি হয়েছে আজকে সারা দেশব্যাপী। এটা কি ওয়াজ, এটা কি দিনের মাহফিল? এটা বক্তৃতার মাহফিল হল, বক্তৃতার সম্মেলন, দিনের সম্মেলন কোথায় হবে? দিন হলো তো সেখানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের দিন পেশ করতে হবে। রসুল পাক সাল্লাহ আলাইস্লাম ছবির ব্যাপারে ফজিলত বয়ান করে গেছেন, যে এই ফজিলত ছবি তোলার মধ্যে। আফসোসের বিষয়, কিছু কিছু হুজুর এখন বা তালবিলেম তারা অথবা কিছু দিনদার লোক, হ্যাঁ এত আলেমরা করেন, হ্যাঁ আরে মিয়া ইসলামের বই পড়লেই সে আলেম হয় না, সে ইসলাম মোতাবেক জিন্দগি বানাইলে, আল্লাহর ভয়ে কাঁপলে তখন সে আলেম হয়। দলিল ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে যারা আলেম হন তারা তো আল্লাহর ভয়ে কাঁপতে থাকেন, আল্লাহর ভয়ে কাঁপতে থাকলে তখন সে আলেম হয়, আর যা আল্লাহর ভয়ে কাঁপতেছে না সে এলেম তো আছে কিন্তু এখনো সে আলেম না। যে ইনি ধনী মানুষ, বলে কি ব্যাপার? আরে আমাদের মাঝে হাজার হাজার মাদ্রাসা ইনি সহযোগিতা করেন, সাহায্য করেন, ধনী মানুষ মাশাআল্লাহ, এবং লক্ষ লক্ষ লোককে জাকাত দেন। এই পরে আরেকজন বলল যে ইনি আরেক ধনী মানুষ, সবাই হাসে, ভাই কি ব্যাপার, ভাই আপনি কিরকম? বলো আমার তো আছে টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, কত? মোট 500 টাকা। আরে ভাই 500 টাকা সে ধনী, আর ওই লোকও ধনী, তার মানে ধন থাকলেই ধনী হয় না, যার ধন বিপুল অনেক বেশি তো তখন তাকে ধনী বলা হয়, খালি দুই চার টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকার মালিক হলেই তাকে ধনী বলা হয় না। ধন আছে কিন্তু এখনো সে ধনী না। এরকম উম্মতের অসংখ্য লোক, তাদের দিনের এলেম তো আছে, এখনো সে আলেম না। আলেম তখন যখন তার এলেম পর্যাপ্ত, এখন একদম পূর্ণভাবে আল্লাহর ভয়ে সে সর্বক্ষণ কম্পিত, তখন সে আলেমের দিন। বহুত লোক এরকম কিছুদিন কিতাবাদি অনেক অনেক পড়াশোনার পরে, দিনই কথা ইয়াদ মুখস্থ করার পরে এখন মনে করে যে বলতে শুরু করছে আমিও আলেম, আমরাও আলেম। আরে ভাই, আল্লাহ রসুলের ভাষায় তুমি আলেম কিনা সেটা তুমি জানো? কোরআন সুন্নার পরিবেশে আলেম এরকম লোককে বলে না। ইসলামের ফরজ যতগুলো সেগুলো জানে, নিজের জন্য যেগুলো ফরজ সব জানে এবং সেই মোতাবেক আমলও করে, সে লোক নেককার মানুষ, মুত্তাকি মানুষ, আল্লাহওয়ালা লোক, কিন্তু সে আলেম না। খালি ফরজের এলেম হলে সে আলেম হয় না, কথা বুঝেন নাই? আলেম তখন হয় শরীয়তের পরিভাষায় যখন সে নিজের ফরজ এলেমের চেয়েও আরো ব্যাপক এলেমের অধিকারী হয়, তখন শরীয়তের পরিভাষায় তাকে আলেম বলে। এবং তারাই নায়েবে রসুল। আর এই মানুষ নায়েবে রসুল তো না, কিন্তু জান্নাতি মানুষ। যেই মানুষ ফরজ এলেম রাখে সেই মোতাবেক আমলও আছে, সেই মানুষ আলেম না, নায়েব রসুলও না, কিন্তু নিঃসন্দেহে তিনিও জান্নাতি মানুষ, কারণ তিনি মুত্তাকি, জান্নাতওয়ালা আমলি জিন্দেগি তার আছে, এজন্য তিনি জান্নাতি মানুষ। জান্নাতি হইলেই যে সে আলেমও হইতে হবে এটা তো জরুরি না। যত সব ভুল কথাকে লোকেরা এখন চালু করে দিছে, কারণই নিজের জজবা থেকে দিন বলার অভ্যাস হয়ে গেছে, এই কারণে এত হজবরল অবস্থা পয়দা হয়ে গেছে। আল্লাহ আমাদের এসলা করে দেন, আল্লাহ আমাদেরকে ভুল রাস্তা থেকে ফিরাইয়া দেন, হক কবুলের হকের নূর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। চলো ভাই বলনা,
মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ।
আর জলদি চলো ভাই, এত দেরি করলে তো এক ঘন্টা চলে যাবে।
আল্লাহ তাআলা হযরতজির হায়াতের মধ্যে অনেক বরকত দান করেন। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ পাক যখন কোরআনুল করিমের,
চলো তুমি বসো, তোমার এখনো পড়ার গতি পয়দা করো আগে, এক এক লফজ বলো এত ধীরে ধীরে। ওয়াহ ওয়া, একজনই পড়নেওয়ালা যাও মিয়া, তুমি যত ধীরে এক জুমলা বলো এতক্ষণ, এতক্ষণ তো দশ জুমলা বলা যায়। কিছু খাও লো, ঘি খাও মিয়া, মধু খাও, সকালবেলা মুরগির ডিম আধা সিদ্ধ করে দুইটা করে খাও। হ্যাঁ,
বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই এর বয়ানের কিতাব মাওয়াইজ দর্দে মহাব্বত থেকে পড়াশোনা হচ্ছে। দোস্ত, ইয়ে জিন্দগি ফির দোবারা নহি মিলেগি, ইয়ে মজা, ইয়ে মুজাহদে কা মজা, ইয়ে আল্লাহ পর মরনে কা মজা, ইয়ে খুনে আরজু করনে কা মজা, হক তাআলা কে দরিয়ায়ে রহমত মে জোশ লানে কা মজা, ফির দোবারা নহি মিলেগা। হযরত বলেন, বন্ধুগণ, এই জীবন পুনরায় আরেকবার মিলবে না। এই স্বাদ আনন্দ আল্লাহর জন্য ত্যাগ করার জন্য, কুরবানি করার জন্য, এই স্বাদ আনন্দ আল্লাহ পাকের উপর জীবনটাকে উৎসর্গ করার আনন্দ, নিজের মনের হারাম কামনা বাসনা বিসর্জন দেওয়ার আনন্দ, এবং তার কারণে, তার দ্বারা আল্লাহ পাকের রহমতের দরিয়ায় ঢেউ সৃষ্টি করার আনন্দ দ্বিতীয় আরেকবার পাওয়া যাবে না। এ খুন আরজু পর আল্লাহ তাআলা কি রহমত কে দরিয়া মে জোশ আ জাতা হ্যায়। শুধুমাত্র একবার আল্লাহ পাকের জন্য নিজের মনের হারাম কামনা বাসনা বিসর্জন দেওয়ার সাথে সাথেই আল্লাহ পাকের রহমতের দরিয়ায় ঢেউ খেলতে থাকে। আর ও শাবাশি দেতে হ্যায় এবং আল্লাহ পাক সেই বান্দাকে ধন্যবাদ জানান, আর হালাওয়াত ঈমানি সে উসকা কলব ভর দেতে হ্যায় এবং ঈমানের মধুরতা দ্বারা আল্লাহ পাক তার অন্তরটাকে ভরে দেন। হর খুন আরজু পর আর নজর কি হিফাজত পর আল্লাহ হালাওয়াত ঈমানি দেতা হ্যায়। প্রত্যেকবার মনের হারাম স্বাদ আনন্দ বিসর্জন দেওয়ার কারণে এবং নজর হেফাজত করার কারণে আল্লাহ পাক অন্তরে ঈমানের মধুরতা দান করেন। জিস শখস নে এক নজর বচাই উসকো এক হলওয়ায়ে ঈমানি মিলা, আর জিসনে সৌ নজর বচাই উসকো সৌ হলওয়ায়ে ঈমানি না মিলেগা। যে ব্যক্তি একবার নজর হেফাজত করল সে একটা ইমানের মিষ্টি পাইল, আর যে ব্যক্তি শতবার নজর হেফাজত করল সে একশো ইমানের মিষ্টি অর্জন করল। ফের উসকি দোকান হালওয়া ইমানি কি কিতনি বড়ি হোগি, তাহলে তার ইমানের মিষ্টির দোকান কত বড় হবে। সমজলো, আপনারা চিন্তা করুন, হার শখসকে হর শখস কে হলওয়াই ইমানি কি দোকান অলগ অলগ হ্যায়, প্রত্যেক ব্যক্তির ইমানের মিষ্টির দোকান ভিন্ন ভিন্ন। এক আদমি দু চার নিগাহ বচা লেতা হ্যায়, কেহ কেহ তো দুবার দুইবার চারবার নজর হেফাজত করেন, আর এক আদমি হ্যায় যো এক নিগাহ ভি খারাপ নহি হোনে দেতা, আর কেহ এমন আছেন যে একবারের জন্য সে নজর খারাপ করে না, আর দিল সে কেহতা হ্যায় কি আর জুয়ে খুন হোয় ইয়া হসরতে পামাল হো, আব তো ইস দিল কো তেরে কাবিল বানানা হ্যায় মুঝে। সে মনে মনে বলতে থাকে, আমার সকল হারাম স্বাদ আনন্দ বিসর্জন হোক, আমার মনের সকল আকাঙ্ক্ষা হারাম আকাঙ্ক্ষা বিসর্জন হোক, এরপরও হে প্রিয় আমার এই হৃদয়কে তো আপনার যোগ্য করে বানিয়ে তুলতেই হবে। ওয়াল্লাহ কসম খা কে কেহতা হুঁ উন দোস্তো সে জো আখতর সে মোহাব্বত আর এতেমাদ রাখতে হ্যায় কি ইয়ে হমকো আল্লাহ কি মঞ্জিল কি তরফ সহি রাস্তে পর লে যা রাহা হ্যায় কি হর খুন আরজু পর আল্লাহ তাআলা ইতনি মিঠাস আপনা ইতনা কুরব দেগা কি দুনিয়া কি লাইলাওঁ কো ক্যা হুরুঁ কো ভি ইয়াদ না করোগে। হযরত বলেন, আমি আল্লাহ পাকের কসম করে বলতেছি, বিশেষ ওই সকল বন্ধুদেরকে যারা আমাকে আখতারকে অর্থাৎ হযরতকে মোহাব্বত করেন এবং যারা আমার উপর এই আস্থা রাখেন, যে আমি তাদেরকে আল্লাহ পাকের মঞ্জিলের দিকে যাওয়ার সঠিক রাস্তা আমি বাতলাই, আমি তাদেরকে কসম করে বলি, যখন মানুষ আল্লাহ পাকের জন্য নিজের হারাম স্বাদ আনন্দকে বিসর্জন দেয়, এর বিনিময়ে আল্লাহ পাক তার অন্তরে এতটা মধুরতা এবং নৈকট্যের স্বাদ দান করেন, বান্দা যখন সেই স্বাদ পায় তখন দুনিয়ার সকল সুন্দর সুন্দরী এমনকি হুরদেরকেও সে ভুলে যায়। কিউকি আল্লাহ তাআলা হুরুকে খালেক হ্যায় আর হুরে মখলুক, কেননা আল্লাহ পাক হুরদের সৃষ্টিকর্তা আর হুররা তো হল তার সৃষ্টি। ও জব আপনে কুরব কি লজ্জত দেতা হ্যায় তো ফির সমঝ লো কি দোনো জাহান মে উসকা মিসল নহি হ্যায়, তিনি যখন কাউকে নিজের নৈকট্যের স্বাদ দেন তাহলে বিশ্বাস করে নিন উভয় জগতে তার সমতুল্য অন্য কোন স্বাদ আনন্দ হতেই পারে না। তো দোস্ত এই আরজ করতা হুঁ কি আল্লাহ নে আকল দি হ্যায়, জরা সোচো তো কি জো আল্লাহ দোনো জাহান কি লজ্জতো কো পয়দা করতা হ্যায় ওয়া আগর হামারে কলব কো হাসিল হো জায়ে তো কিয়া হামারা কলব হামিলে লজ্জাত দো জাহান নহি হোগা। তো বন্ধুগণ, আমি এই কথাই বলছি যে আল্লাহ পাক আমাদেরকে বুঝ বুদ্ধি দান করেছেন, আমরা একটু চিন্তা তো করি যে আল্লাহ পাক উভয় জগৎকে সৃষ্টি করেছেন, উভয় জগতের সকল স্বাদ আনন্দ সৃষ্টি করেছেন, তিনি যখন আমাদের অন্তরে সমাসীন হবেন তখন আমাদের অন্তর কি উভয় জগতের সমস্ত স্বাদ আনন্দ একসাথে পেয়ে যাবে না। জো খুদ বে মজা হো ও বা মজা চিজ কো কাইসে পয়দা করেগা, যে নিজেই স্বাদ স্বাদ মুক্ত সে স্বাদ যুক্ত জিনিস কিভাবে সৃষ্টি করবে। বস জো দোনো জাহান কি লজ্জতো কা খালেক হ্যায় ও ভালা খুদ বে মজা হোগা, যিনি উভয় জগতে উভয় জগতের সকল স্বাদ আনন্দের সৃষ্টিকর্তা তিনি নিজে কি স্বাদ আনন্দ মুক্ত হবেন। লিহাজা দু কাম করলো তো মাওলা মিল যায়গা, সুতরাং আপনারা দুইটা কাজ করুন তাহলে আল্লাহকে পেয়ে যাবেন। ডিজাইন পর মরনে কি জরুরত নহি হ্যায় ডিজাইনার মিল যায়গা, এই দুনিয়ার এ সকল রূপ আনন্দের উপর জীবন উৎসর্গ করতে হবে না, দুনিয়ার সকল রূপ আনন্দের সৃষ্টিকর্তাকে আপনি পেয়ে যাবেন। বাস দুই কাম হ্যায় মাত্র দুইটা কাজ করতে হবে, নম্বর এক কিসি আল্লাহ ওয়ালে সে মোহাব্বত করো, কোন আল্লাহওয়ালাকে মোহাব্বত করতে শুরু করুন, উসকি সোহবত উঠাও তার সঙ্গ লাভ করুন, আহলুল্লাহ কি পেয়ন্দকারি কো আল্লাহ তাআলা নে কুরআন পাক মে নাযিল ফরমায়া হ্যায়। আল্লাহ ওয়ালাদের সহিত সম্পর্ক করার এই বিষয়টাকে আল্লাহ পাক কুরআনে কারীমে উল্লেখ করেছেন, কুনু মাআস সাদিকিন, কে আল্লাহ ওয়ালু কে সাথ রাহো, তোমরা আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। ইয়ে পেয়ন্দকারি খুদাই টেকনোলজি হ্যায়। এই সম্বন্ধ আল্লাহ ওয়ালাদের সাথে এই সম্পর্কের বিষয়টা আল্লাহ পাকের বিশেষ টেকনোলজি। কে তুমারা দেশি দিল জব আল্লাহ ওয়ালু কে দিল সে পেয়ন্দ খায়েগা তো ফির তুম ওয়াইসে হি হো যাওগে জয়সা তুমারা পীর হ্যায়। তোমার দেশি দিল, দেশি অন্তর যখন আল্লাহ ওয়ালাদের অন্তরের কলম খাবে, তখন তোমার দিলও ওরকম হয়ে যাবে যেরকম তোমার পীরের অন্তর। ওর দূসরা কাম হ্যায় আল্লাহ কে রাস্তে মে গুনাহ ছোড়নে কা গম উঠানা। আর দ্বিতীয় কাজ হল আল্লাহ পাকের রাস্তায় গুনাহ ছাড়ার কষ্ট সহ্য করা।
ঠিক আছে, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসার বিষয়টা এরকম যে গিয়েই মানুষ এক জায়গায় বসে যায়, তাই না? একজনে ড্রাইভিং শিখতে চায় তো নিম্নমানের ড্রাইভার হওয়া উচিত না একদম এক নম্বর ড্রাইভার হওয়া উচিত? ফের দেখা চাই আগে খোঁজ নিয়া যে কোথায় এরকম ভালো ড্রাইভিং শেখানো হয়, সেরকম পাকা মজবুত লোক তালাশ করা চাই। প্রশিক্ষক যেন একদম বহুত পাকা হয়, মজবুত হয়, অনেক বেশি নির্ভরযোগ্য হয়, সেটা তালাশ করা চাই, তাই না? অনুরূপভাবে নিজের দিনই জিন্দগি বানানোর জন্য যাদের সম্পর্কে আমি জানি শুনি তো কয়েক জায়গায় যাওয়া চাই। এক জায়গায় গিয়ে বারবার দেখা, ফের আরেক জায়গায় গিয়া দেখা, ফের আরেক জায়গায় গিয়া দেখা, কয়েক জায়গায় যাওয়ার পরে যেখানে নিজের ইতমিনান লাগে, খুব দিল লাগে যে ভাই এখানে তো আমার খুবই বেশি ভালো লাগে, হর কথা আমার দিলে লাগে এবং সবগুলো কথার দ্বারা আমার ফায়দাই ফায়দা হচ্ছে। হ্যাঁ, সে ফায়দাই ফায়দা কি? আমার মুহূর্তে মুহূর্তে আমার জিন্দগি আল্লাহর দিকে ছুটতেছে, আল্লাহ মুখী হচ্ছে, আখেরাত মুখী হচ্ছে, হ্যাঁ না? এবং শরীয়তে পাকের ইত্তিবার উপরে জিন্দগি কেবলই আগে বাড়তেছে। তো যেখানে দেখা যায় যে খুব দিল লাগে আর নিজের ফায়দা খুব হয় তো সেখানে সম্পর্ক করা চাই। গিয়ে এক জায়গায় মুখস্থ বসে যায় যে যেখানেই দেখে যে এখানে অনেক ভিড় ভাড়টা বিশাল মজমা, তাহলে তো এইখানে মনে হয় যে বিশাল কিছু আছে, নাহলে তো বিশাল মজমা কেন? দিনের মামলা এরকম না, হ্যাঁ, যে বিশাল মজমা দেখলে সেখানে বসে যাওয়া, মজমা ছোট বড় এটা দেখা না, যে সেখানে যে নির্ভর করার মতো এরকম বিশ্বস্ত ঠিকানা কিনা, বিশ্বস্ত ঠিকানা কিনা, নির্ভরযোগ্য ঠিকানা কিনা, আরেকটা হচ্ছে সে আমার দিল সেখানে মিলে কিনা, দিল লাগে কিনা। শুধু বিশ্বস্ত ঠিকানা হওয়া এই তরিকতের পথে এতটুকু যথেষ্ট না। যে মনে করেন এক জায়গায় হজরত বড়পীর জিলানি এক জায়গায় বসা, আরেক জায়গায় হজরত খাজা মহিউদ্দিন চিশতি বসা, হ্যাঁ, আরেক জায়গায় শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই বসা, এক কথার কথা, এক জায়গায় হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি বসা, তো কার সম্পর্কে ধারণা খারাপ করা যাবে? ভাই অমুকের চেয়ে অমুক ভালো, ইনি নিচু, এই তো বলা যায় না, ইনিও ভালো মাশা আল্লাহ বুজুর্গ আল্লাহওয়ালা, তিনিও ভালো, তিনিও ভালো, তিনিও ভালো, সব বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা। তো কয়েক জায়গাতে গিয়া দেখে পরে ওহো আমার দিল তো মিলে বেশি ভাই হজরত বড়পীর জিলানি এখানে, দিয়ে সবগুলো জায়গায় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য কিন্তু এখানে আমার দিল লাগে বেশি, দিল মিলে বেশি, দিল আমার এখানে প্রভাবিত হয় বেশি। তো বোঝা গেল আপনার দিল, আপনার মুনাসাবত এই বুজুর্গের রুহের সঙ্গে, ওখানেই আপনার বসা উচিত, তো এর দ্বারা আপনার ফায়দা বেশি হবে। কথা বুঝতেছেন? এর দ্বারাই আপনার ফায়দা বেশি হবে। এই জিনিসটাকে মুনাসাবত বলে, মুনাসাবত, রুহের মিল কোন রুহের সঙ্গে, দিলের মিল কোন দিলের সঙ্গে, এটা জরুরি বিষয়। হযরত হাকিমুল মুত্তাহানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর মহব্বতের রাস্তা, যেটাকে আমরা তরিকত বলি, তাসাউফ বলি, তো এই রাস্তায় এটা দেখা বহু জরুরি, এটা বুনিয়াদী বিষয়, মৌলিক বিষয় এটা। যদি এই ক্ষেত্রে মানুষ ভুল করে তাহলে সারা জীবন খালি শুনতে থাকে কিন্তু আগে বাড়তে পারে না। আর দিল যদি দিলের সঙ্গে মিলে দ্রুততর তার উন্নতি অগ্রগতি হয়, বহুত বেশি জলদি সে আল্লাহর দিকে উঠতে শুরু করে, মানে রূহ থেকে রূহে কথা পৌঁছে এবং সেটা জিন্দগিতে দ্রুত বাস্তবায়িত হয়। আর যতই বেশি সে তার জীবনে সেটাকে বাস্তবায়ন করে, প্রতিফলিত করে, আমলে আনে, ততই আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর থেকে গভীর হইতে থাকে, আরো প্রমোশন হইতে থাকে, আরো প্রমোশন হইতে থাকে। এবং এমনটা না যে এটা মুখস্থ বিষয় থাকে, সে দিব্যি সেটা দিনরাত অনুভব করতে থাকে এবং উপলব্ধি করতে থাকে, উপভোগ করতে থাকে। ফের একদিন সে বলে যে ভাই তু নে মুঝকো ক্যা সে ক্যা শৌকে ফরাওয়া কর দিয়া, পহলে যা ফির জানে যা ফির জানে জানা কর দিয়া, হ্যাঁ মজজুব দর সে যাতা হে দামন ভরে হুয়ে সদ শুকর হক নে আপকা সায়েল বানা দিয়া। এক মিসকিন আপনার দুয়ারে আসছিলাম, আজকে অসংখ্য ধন দৌলত নিয়ে আপনার দুয়ার থেকে আমি ফিরতেছি। হ্যাঁ এতটা যে আগে তো আমি নিজেই জাকাত খাওয়ার লোক ছিলাম, এখন আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালুল সহিভাবে দিনী তালিম তরবিয়তের আরো হাজারো হাজার হাজার সহি মার্কাজ আল্লাহ পাক বানায় দেন, যাতে উম্মত ব্যাপকভাবে উলামায় দিন থেকে মাসায়েক উম্মত থেকে সহিভাবে দিন নিতে পারে। এ কোনো জরুরি যে সব এক জায়গায় গিয়ে ভিড় করতে হবে, এ কোনো জরুরি না। হ্যাঁ না যেখানে দিল লাগে দিল মিলে তো সেখানে থাকা চাই যাওয়া চাই, এতে ফায়দা হয়। একই সঙ্গে আসছেন মুহিউদ্দিনা সাহেব রৌলক সাহেব রহমতুল্লাহ বাংলাদেশে, একই সঙ্গে আসছেন তার খলিফা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ, একজন মুর্শিদ আর একজন তার খলিফা, কথা বুঝুন নেই তো। দেখা গেল যে অনেক লোক ওইদিকে বায়াত হইতেছেন তো অনেক লোক এইদিকে বায়াত হইতেছেন, যার যেখানে দিল মিলছে। তো হযরত শাহ হারদুই হাকিমুল মতের খলিফা, তো যারা আগে থেকে হাকিমুল মতের সোহবত প্রাপ্ত তারা ওই বুজুর্গের কাছে যাওয়া উচিত না, কিন্তু দেখা গেল যে সে হাকিমুল মতের সুদীর্ঘ সোহবত প্রাপ্ত মানুষ হযরত মাওলানা মোহাম্মদ আলী চাঁদপুর রহমতুল্লাহ আলী ওই ওই হাকিমুল মতের খলিফার কাছে না, খলিফার কাছে গিয়ে বায়াত হয়েছেন। হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী তদানীন্তন এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ, তিনি হাকিমুল মতের সুদীর্ঘ সোহবত প্রাপ্ত, তিনি সেই হযরত হাকিমুল মতের খলিফার কাছে গেলেন না, তিনি খলিফার কাছে গিয়ে বসলেন এবং বায়াত হলেন। কেন ওই যে সবক পড়ছেন যে যেখানে মুনাসাবাত সেখানে যাওয়া চাই। আবার সে হারদুই কি খালি বসেছিলেন? আমাদের দেশের বড় বড় উলামা মুহাদ্দিস শেখুল হাদিস মুফতি আনে কারাম তারা আবার হযরতের কাছে গেছেন, তারা সেখানে বায়াত হয়েছেন। উদ্দেশ্য হল যে রুহ যেখানে যেই রুহের সঙ্গে মিলে, দিল যে দিলের সঙ্গে মিলে, তো সেখানে সম্পর্ক করা চাই। এক্ষেত্রে ভুল করলে এটা অনেক বড় ভুল, এমনটা করা চাই না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। আমাদের কাজ কি ভাই, যেটা হক হকের আওয়াজ পৌঁছাইয়া দেওয়া ভাই, ফের কে কোনটা আমল করবে তো যার যার আমল শেষে করবে ইনশাআল্লাহ। হযরত থানবী রহমুল্লাহর কাছে যারা মুরিদ হওয়ার জন্য যাইতেন, কিছু কিছু লোক এমনও হয়তো যে হযরত থানবী তাকে বলতেন যে ভাই আমার সঙ্গে তোমার মুনাসাবত নাই, তুমি অন্য জায়গায় যাও। ওই লোক বসে বসে পেরেশান যে কি করব আমি, হযরত আমি তো এখানে আসছি। ভাই আমাকে বিশ্বাস করো, তুমি আমার উপর আস্থা আছে, যে আপনার উপর আস্থা আছে কারণেই আসছে। আমি তো বললাম যে তোমার ফায়দা অমুক জায়গায় হবে, হ্যাঁ সেখানে যাও তুমি। হযরত তো এসা ছিলেন, তো বললেন যে আমি কয়েক ঠিকানা লিখে দিই, তুমি যাও সেখানে গিয়া যেখানে দিল লাগে তো সেখানে তুমি সম্পর্ক করো। কাউকে কাউকে বলেই দিতেন, আমি বুঝতেছি তোমার ফায়দা অমুক জায়গায় হবে, বলে দিতেন। যাইতে চাইতো না লোকেরা, ফের অগত্যা যাওয়া লাগতো যখন দেখত যে হযরত বায়াত করেন না। এখন তো হালাত এরকম যে সত্য কথা যেটা সেটা হলো সুরুক ও তরিকতের লাইনেও খেদমতে মশগুল যারা, আমাদের মধ্যে অনেকের মধ্যে এখলাসের বড় শূন্যতা মজুদ, এখলাসের ভীষণ শূন্যতা। এক নম্বর দুই, সে সুলুক ও তরিকতের লাইনের এলম জ্ঞান তরবিয়তের অভাব এবং ঘাটতি তো মারাত্মক পজিশনে। প্রফেসর কিন্তু ভার্সিটিতে লেকচার দেওয়ার যোগ্যতা নাই, প্রফেসর বটে ভার্সিটির লেকচার দেওয়ার মতো ভান্ডে এই এতটুকু বিদ্যা বুদ্ধি এখনো জমা হয়নি। এইরকম পরিস্থিতি আজকে আমাদের মধ্যে পয়দা হয়ে গেছে। হ্যাঁ, অনেককে সাহেব খেলাফত দিয়ে দেন এই আশায় যে একটু আগে বাড়ুক, আর যাকে যে খেলাফত দেওয়া হয় এরকম এক বাহিনী আছে, তারা মনে করে যে আমি একদম পিরানি পীর দাস্তে গির। হ্যাঁ, কি জানি লেখে যে ওয়ালে পোস্টারে দেখা যায় কি সেটা, মানে অনেক কিছু মোর্শেদ না কি লেখে যে ভাই জানো এগুলো না কি কি শব্দ লেখেছে এগুলো, মোর্শেদে কামেলে মুকাম্মেল, খেলাফত পাইছে আজকে আগামীকাল পোস্টার মোর্শেদে কামেলে মুকাম্মেল, নিজে কামেল হাজারো মানুষকে কামেল বানানোর যোগ্যতা সম্পন্ন। এগুলো এই পোস্টার বাজি করে তো ওলিয়াল্লাহ হওয়া যায়, আফসোসই আফসোস কি হল। আরেক ফেতনা পয়দা হয়েছে এখানে যে আরেকজনের মুরিদ ওই বেচারা 30 বছর পর্যন্ত তার উপর মেহনত করতেছে, আর খুজুরের সঙ্গে দেখা করতে গেলে আপনি কোথেকে আসছেন, বলে যে উম খুজুরের মুরিদ তো আপনার লোকে দেখা করতে আসে, চলেন আপনারা খেলাফত দিয়ে দিলাম। এটা আরেক ফেতনা খারাপ হয়েছে মুস্তাকিল। হযরত হাকিম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল মুহাম্মদ থানভীর কোন খলিফাকে খেলাফত দিতে যান নাই, হযরত থানভী মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ কোন খলিফাকে খেলাফত দিতে যান নাই। মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহিকে অনেক বড় জানতেন শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, কিন্তু হযরত মাদানী মাওলানা জাকারিয়া সাহেব রহমুল্লাহর ওখানে খুব যাইতেন সাহারানপুরে, কিন্তু মাওলানা জাকারিয়া সাহেব রহমুল্লাহ মাওলানা মাদানীর কোন খলিফাকে খেলাফত দিতে যান নাই, হযরত মাদানী মাওলানা জাকারিয়া সাহেব রহমুল্লাহর কোন খলিফাকে খেলাফত দিতে যান নাই। এখনো একজনের সঙ্গে দেখা হলে তার খেলাফত, খেলাফত এত সস্তা বানাতেছেন কি জন্য আপনারা? হ্যাঁ, খেলাফত এরকম কোন সস্তা জিনিস যে মাঠে ঘাটে এটাকে বিক্রি করতে হবে, খেলাফতের দোকান দিতে হবে? কি অবস্থা আজকে হলো? তরবিয়ত করা আমাদের কর্তব্য, একটা লোককে তরবিয়ত করা চাই যাতে সে বনে যোগ্য। একজনের ভর্তি হয়েছে ক্লাস টু তে, তাকে এম এর সার্টিফিকেট দিয়ে দিলাম, কি মানে হলো এটা? এই লোক গিয়া কি এম এ ক্লাস করতে পারবে ভাই? আশ্চর্য অবস্থা আজকে পয়দা হয়েছে, মানে ইসলামকে নিয়ে দিনকে নিয়ে লোকেরা খেল তামাশা শুরু করে দিচ্ছে। হ্যাঁ, এই সব বিষয়ে এসলা করা জরুরি, আমাদের হালকার পরিধি বাড়ানো দরকার, এই জন্য খেলাফত দিতে থাকলাম, আমাদের হালকা যাতে বড় হয়। এটা দিন হলো, এটা এখলাস হলো, এটা আল্লাহর সন্তুষ্টির প্রেরণা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, তো অনেক কথাই হয়ে গেল, আল্লাহ তাআলা মাফ করে দেন, এবং আমাদের সকলকে, আমাদের সমস্ত উলামায়ে দ্বীনকে, মাশায়েখ উম্মতকে আল্লাহ তাআলা বড় বড় রহমত রাহবরে উম্মত, কামিল রাহবরে উম্মত হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন, উম্মতের বড় বড় মুক্তাদা হিসাবে কবুল করেন, সকলের এলমে আমলে হায়াতে আল্লাহ বেসুমার বরকত দান করেন, সকলকে আল্লাহ বড় বড় মাকবুলিনের মধ্যে সামিল করেন, আকাবের উম্মতের কামিল নুমাইন্দির জিন্দগি আল্লাহ তাআলা দান করেন, কামেল নুমাইন্দগির জিন্দগি আল্লাহ পাক দান করে। আর মুসলমানদেরকেও আকাবের উম্মতকে জানার এবং তাদের থেকে দিন নেওয়ার তৌফিক দান করেন। সমস্ত উলামা এবং ওয়াইজিন যারা উম্মতের কাছে দিন পৌঁছানোর খেদমতে আত্মনিয়োজিত, তাদের একটা বড় কর্তব্যের ক্ষেত্রে অনেকেরই খেয়াল নেই, সেটা হলো যে শুধু ওয়াজ নসিহতই জিম্মাদারি না আমাদের, বরং সেই সঙ্গে এই মৌলিক উসুলটার উপরে উম্মতকে উঠানোর দিন রাত ফিকির রাখা, দরদ রাখা, চেষ্টা রাখা, সেটা হলো যে উম্মত যেন আকাবের উম্মতের রাস্তার উপর চলতে শিখে এবং এটা বিশ্বাস করে যে দিন সেটাই যেটা আকাবের উম্মতের ব্যাখ্যা, আকাবের উম্মতের তরিকা, তার বাইরে গেলেই আমরা গুমরাহিতে হারায় যাব। হাজার দিনই ওয়াজ নসিহত বয়ান সব হাজার কিতাব, কিন্তু এই বিষয়টা উম্মত এই বিষয়ের ব্যাপারে গাফেল থাকার কারণে, বেখবর থাকার কারণে আজকে মহা পরেশানি পয়দা হয়ে গেছে, সারা দুনিয়ার আলেমরা একত্রিত হয়ে যেটাকে সামাল দিতে ব্যর্থ হচ্ছেন, তাদের মধ্যে উম্মতের মধ্যে এই সমাজ পয়দাই হয় নাই যে আমরা আকাবের সঙ্গে থাকলে, তাদের রাস্তা থাকলে আমার মধ্যে দিন থাকবে, আর এখান থেকে ছুটলে আমার দিন ছুটবে, এই বুঝি পয়দা হয়নি। অথচ সুরায় ফাতেহার মধ্যে আল্লাহ পাক এই এলিম শিক্ষা দিচ্ছেন, সুরায় ফাতেহার মধ্যে এলেম শিক্ষা দিয়েছেন। ফাতেহা মানে প্রথম সবক, ফাতেহা মানে কি প্রথম সবক, প্রথম সবকের মধ্যে আল্লাহ পাক বলছেন বন্দেগী করব আমার, সাহায্য চাইবে আমার কাছে, আর আমার যে দিন এটা সেটাই গ্রহণযোগ্য, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা আমার খাস বান্দা তাদের যে দিন সেটাই হল সিরাতুল মুস্তাকিম, আল্লাহ পাকের খাস বান্দাদের যেটা তরিকা সেটাই হল সিরাতুল মুস্তাকিম। তো সেই আসল যেটা সিরাতুল মুস্তাকিম সেটার থেকে দূরে সরে গেছি আমরা। হ্যাঁ, অনেকে আমাদের এই অবস্থা আজকে যে সেই খাস তরিকা থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এটা কিভাবে সম্ভব যে যে আকাবের উম্মতের তাফসিরের রেফারেন্স দেওয়ার পরও এই আয়াতের ব্যাখ্যা তো আল্লামা ইবনে কাসির এই করছেন, ইমাম ইবনে কাসির এই করছেন, হ্যাঁ না, যে ফোলা ইমাম এই ব্যাখ্যা করছেন, ফোলা ইমাম এই ব্যাখ্যা করছেন, তো হযরত হাকিমুল উম্মত থানভী ব্যাখ্যা করছেন। এটা শোনার পরও উম্মতের একদল লোক তারা এখন যে না এটা আমাদের হুজুরের ব্যাখ্যার সঙ্গে মিলে না, অতএব এটা আমরা গ্রহণ করব না, বোঝা গেল এর মধ্যে দিনের ফিকির নাই, দলের ফিকির পয়দা হয়ে গেছে। আমার হুজুরের কথা এটা বড়, আমাদের হালকা এবং আমাদের পার্টি এবং দল সেটার বিষয়টা বৈশিষ্ট্য স্বকীয়তা এবং মর্তবা এবং পজিশন সংরক্ষণ করা, এটা আমাদের কর্তব্য। দিন থাকলে থাক, না থাকলে না থাক। ইয়া আল্লাহ, আপনি মুসলমান, আপনার তো পহেলা কথাই হওয়া চাই যে আমার আর কিছু হোক না হোক আমার দিন তো থাক আমার মধ্যে, আমার আল্লাহ রাজি থাকেন তো আমার সব আছে, আমার দিন আছে তো সব আছে। কোন হুজুরের সঙ্গে থাকা জরুরি না এবং কোন হালকার সঙ্গে থাকা জরুরি না, দিনের উপরে থাকা জরুরি। দিনের উপর থাকার জন্য একটাই রাস্তা, আকাবের উম্মতের ব্যাখ্যা করা, রাস্তার উপরে থাকলে তখন সেটা দিনের উপরে থাকা। আল্লাহ আমাদের মাফ করে দেন। বল ভাই কি করা, কিছু তো কথা বলা হয়েছে, আর কি করা এখন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أهل بيتي هؤلاء يرون أنهم أولى الناس بي وإن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا، وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. الله پاک جل جلاله ومن والو پوبتر قرآن بولن جو هي ایمان والا را تمرا تو আমি আল্লাহর একদম পূর্ণ অনুগত বাধ্যগত হয়ে থাকো, আমাকে একদম খুব রাজি রাখো এবং আমার নারাজি অসন্তুষ্টি থেকে বিলকুল দূরে থাকো, যথাযথভাবে আমাকে মানো, যথাযথভাবে আমাকে ভয় করো, আমার সঙ্গে যথাযথভাবে সুন্দর নির্দাক নির্মল সম্পর্ক রাখো। এসা আজীব শান রব্বুল আলামিনের, আহা আজীব মহব্বতের কথা না, যে তোমরা আমার সঙ্গে নিবিড় গভীর সম্পর্ক রাখবা, মহব্বতের সম্পর্ক রাখবা এবং আমার সঙ্গে তোমাদের সম্পর্কে কখনো দাগ না লাগে কোনোভাবে, সেটার খেয়াল রাখবা। ঈমান মানেই হল আল্লাহর সঙ্গে এক গভীর সম্পর্ক, কাফের তো কাফের, মুশরিক তো মুশরিক, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই তাদের। যখন ঈমান আনে তো আল্লাহর সঙ্গে সম্পর্ক পয়দা হয়ে যায়। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন যে ঈমান আনলে সে আল্লাহ তার ওলি হয়ে যান, আল্লাহ তার ওলি, আল্লাহ তার অভিভাবক, আল্লাহ তার ঘনিষ্ঠ, আল্লাহ তার একান্ত জন হয়ে যান ঈমান আনার কারণে। ইখরিজুহুম মিনাজ জুলুমাত ইলান নূর, যারা ঈমানওয়ালা আল্লাহ পাক সব রকমের অন্ধকার থেকে মুক্ত করে তাদেরকে নূরই নূরের দিকে নিয়ে আসেন। এই নূর হল এক এক আল্লাহ পাকের সঙ্গে ঘনিষ্ঠ এবং গভীর এবং একান্ত সম্পর্কের নাম, এটাই হল তাআল্লুক মা আল্লাহ। এই নূরই হল তাআল্লুক মা আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ জুলুমাত ইলান নূর, শুধু ঈমান আনলে এর কারণে এক নূর অর্জন হয়, আর তাম অন্ধকার থেকে মুক্ত হয়ে গেলে কামেল নূর অর্জন হয়। যখন অন্তরে আল্লাহর তরফ থেকে নূর দান করা হয়, নূর ঢালা হয়, তো অন্তর তার বিশাল বড় হয়ে যায়। কিভাবে অন্তর বিশাল বড় হয়? আত-তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইসতিদাদু লিল মাউত ক্বাবলা নুজুল। অন্তর বিশাল বড় হয় যে দুনিয়ার উপর তার নজর থাকে না, তার নজর থাকে সিরিফ আল্লাহ পাকের জাতের উপরে। নজর ও হয় যে কাউন মক্কা সে পার হো যায়, মগর জব রুয়ে তাবাঁ পে পড় যায় তো বেকার হো যায়। কামেল যে হয় বন্দা, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কওয়ালা যে বন্দা, তো তার নজর থাকে সিরিফ আল্লাহ পাকের জাতের উপরে, এই দুনিয়ার উপর তার নজর থাকে না। দুনিয়ার উপর নজর এটা আলামত যে সে এখনো তার রূহ মাওলাওয়ালা হয়নি, এখনো দিল তার মাওলাওয়ালা হয়নি। সেজন্য হারাম দুনিয়ার সঙ্গে সম্পর্ককে সে প্রাধান্য দান করে, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। ধোকারে দুনিয়া থেকে যে আলোক হয়ে যায় তো সেই কামিল নূরওয়ালা। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আখিরাত হামেশা যার নজরে থাকে, আল্লাহর সঙ্গে সম্পর্ক যার নজরে থাকে, তো এটাই আলামত যে সে অন্তর তার কামিল নূরওয়ালা। ওয়াল ইসতিদাদ লিল মাউত ক্বাবলা নুজুলি, এবং মৃত্যু আসার আগেই যে মৃত্যুর পরবর্তী জীবনকে সুন্দর এবং সফল করার জন্য সর্বজাদে তৎপর থাকে, ব্যস্ত থাকে এবং সেই রাস্তার আমলওয়ালা থাকে, এটা আলামত যে সে কামেল নূরওয়ালা। অন্তরে নূর যখন কামেল পয়দা হয়, হার হাল সে মাওলামুখী থাকে। ফেরতা হো দিল মে ইয়ার কো মেহমা কিয়ে হুয়ে, রোয়ে জমিন কো কুচায় জানা কিয়ে হুয়ে। হ্যাঁ, যেখানে যাই মাওলা আমার হৃদয়ে, যেখানেই যায় হার গলি আমার মাওলার গলি, হার গলি মাওলার গলি, যেখানেই যায় সে বন্দা সে ইত্তেবায় শরীয়তের গলি, ইত্তেবায় সুন্নতির গলি, তাকওয়ার গলি, নূরের গলি, আল্লাহ পাকের নৈকট্যের গলি, এর বাইরে সে আর যাইতে পারে না। নিসবত ইসি কা নাম হ্যায়, নিসবত ইসি কা নাম কে উনকি গলি সে আপ নিকলনে না পাইয়ে। যে মাওলার হবে সে মাওলার নূরের গলির বাইরে যাবেই না, আল্লাহ পাকের নূরের সীমার বাইরে সে যাবেই না। যদি সীমার বাইরে চলে যায়, বোঝা গেল এখনো নিসবত মা আল্লাহ তার অর্জন হয়নি, তাআল্লুক মা আল্লাহ এখনো অর্জন হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমার ভাইরা, দুনিয়া তো দুনিয়া, না দুনিয়া তো দুনিয়া, কিন্তু এই দুনিয়া এটা এর পিছনে এরকম পাগল হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠাননি। আমার শেখ আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহকী মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, না গুলু সে মুঝকো মতলব, না গুলু কে রঙ্গ বু সে কিসি আওর সিমত কো হ্যায় মেরি জিন্দগি কা ধারা। এই দুনিয়ার নানান কমনীয় ফুলের পাগল আমি না, ফুলের রং রূপে আমি পাগল না, ফুলের রং রূপের আমি পাগল না, যিনি ফুল বানানে বলা আমি তো শুধুই তার পাগল। কিসে আওর সেমত কো হ্যায় মেরি জিন্দগি কা ধারা, এই সুন্দর ফুল বানাইলেন কে আমি তার দেওয়ানা, এই সুন্দর রং রূপ দিলেন কে আমি তার দেওয়ানা। আল্লাহ পাকের উপর উৎসর্গিত হয় কপালওয়ালা বন্দা, কিসমতওয়ালা বন্দা। হ্যাঁ, যে দুশ্মনো কো আয়েশে আবু গিল দিয়া, দোস্তো কো আপনা দর্দে দিল দিয়া, উনকো সাহিল পর ভি তুগিয়ানি মিলি, মুঝকো তুফানো মে ভি সাহিল দিয়া। আমার শেখ বলেন যে, আল্লাহর দুশ্মনদেরকে আল্লাহ পাক হারাম দুনিয়া খুব দিছেন, দুনিয়ায় দুনিয়া, দুনিয়ায় দুনিয়া, দুনিয়ার উপর মরে, টাকা পয়সা ধন দৌলত খাওন দাওন গাড়ি বাড়ি এই ঝামেলার মধ্যেই তারা থাকে, কিন্তু আল্লাহ পাকের মহব্বতের ফিকির নাই, আল্লাহর আনুগত্যের ফিকির নাই, আল্লাহর সঙ্গে সম্পর্কের কোনো ফিকির নাই। আর যারা যাদেরকে আল্লাহ পাক নিজের আপন করতে চান, বন্ধু বানাইতে চান, তাদেরকে আল্লাহর ভালোবাসার ব্যথা দান করছেন। আর কিছু থাক না থাক, আমার আল্লাহর মহব্বত এবং ভালোবাসা যেন অটুট থাকে, হ্যাঁ, অক্ষুণ্ণ থাকে, এর ভিতরে কোনো দাগ না লাগে, এর মধ্যে কোনো কমতি না আসে, ঘাটতি না আসে। হ্যাঁ, কি আজীব আজীব সকল আকাবির দিনের কথাবার্তা ভাই, সুবহানাল্লাহ। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ সাফ আলী থানভি নবরুল্লাহ তাআলা বরকাতুহু বলেন যে হক তাআলা তক পৌঁছনে কা ইহি রাস্তা হ্যায় কে আখলাক রজিলা জাতে রহে হামিদা পয়দা হো জায়ে মাসি ছুট যায় গফলত মিন আল্লাহ জাতি রহে ওর তওয়াজ্জু ইলাল্লাহ পয়দা হো যাবে। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহকে পাওয়ার, আল্লাহকে রাজি করার, আল্লাহর ওলি হওয়ার এটাই রাস্তা, যে নিজের দূষিত চরিত্রগুলো যেন খতম হয়ে যায়, সেগুলো না থাকে, অহংকার না থাকে, আত্মপ্রসাদ না থাকে, অহংকার মুখের চেয়ে আমি বড়, অন্যদের চেয়ে আমি বড়, তো এটা অহংকার, এটাও হারাম। আর এটা হল ওজব আত্মপ্রসাদ, সেটা কি যে আমি কিছু, আমার এলেম ভাই, আমার আমল, নিজের এলম আমলের উপরে নজর করে নিজে ফুলতে থাকা, এটাকে ওজব বলে, এজাব বলে, আত্মপ্রসাদ বলে, এটাও হারাম। হ্যাঁ, তো এগুলো ভিতর থেকে দূর দূর হয়ে যায়, এগুলো না থাকে। হ্যাঁ, সেদিন করাচি থেকে এক বুজুর্গ আমাকে ফোন করছেন, বললেন যে আমি যেখানেই যাই হাজার হাজার মানুষ ভিড় করতে থাকে, এমনকি বড় বড় আলেম ওলামা মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব বড় বড় মুহতামিম প্রিন্সিপাল তারা পর্যন্ত ভিড় করতে থাকেন আর আমাকে ডাকতে থাকেন, আমাদের এখানে আসেন, আমাদের এখানে বয়ান করেন আর এত আদবের সাথে বসেন, তা আমি ভয় পাই যে আমার মধ্যে অহংকার না এসে যায়, হজব না এসে যায়, আমি নিজেকে কিছু না মনে করে বসি। আমি বললাম হ্যাঁ জনাব, যে নুতফা যদি এই কথা মনে করে, ওয়াহ ওয়াহ জনাব, আমি সাইকোলজিস্ট নুতফা, যে নাপাক বীর্য থেকে মানুষ তৈরি করেন আল্লাহ তাআলা, সেই নুতফা যদি কোন সময় এরকম গর্ব করে মিম্বরে বসে আর বলে যে আমি সাইকোল হাদিস, আমাকে সেলুট দাও, আসো আমার কদমবসি করো, হাত চুমা দাও, তো এই কথা কেউ ভাবতে পারে না। তো ফের বাকি সব তো আল্লাহ পাকের মেহরবানি, নুতফার উপরে আল্লাহ পাকের এত মেহরবানি, সেটাকে মানুষ বানাইছেন আল্লাহ তাআলা, ফের তাকে এলেম দান করছেন, ইমান দান করছেন, আমল দান করছেন, মানুষ তাকে মহব্বত করে, হাতে চুমা দেয়, তো নিজের খেয়াল রাখা চাই। যা আউয়ালুকা নুতফাতুন কাদরা, আমার তো জিন্দগির স্টার্টই হল এই নুতফার দ্বারা, যে ফের নিজেকে কিছু মনে করার সুযোগ কোথায়। তো পরে উনি কয়েকদিন পরে আবার ফোন করছেন, বললেন যে আলহামদুলিল্লাহ আমার বহুত ফায়দা হয়েছে, তো ভিতর থেকে কিবির খতম হয়ে যায়, অহংকার না থাকে ভিতরে। হ্যাঁ, যে সব সময় এটা খেয়াল করা, যাকেই দেখা সব আমার চেয়ে ভালো, মুখস্থই ধারণা রাখা, সবাই আমার চেয়ে ভালো, আমি সবার চেয়ে নিকৃষ্ট, সবাই আমার চেয়ে ভালো, আমি সবার চেয়ে নিকৃষ্ট। এক না বেনামাজে যাইতেছে তখনও মনে করা এই কথা যে সে আমার চেয়ে ভালো, আমি তার থেকে নিকৃষ্ট। আরে ভাই, রাস্তার কুত্তা দেখলেও এই কথা মনে করা চাই, কুকুর আমার চেয়ে ভালো, আমি তার চেয়ে নিকৃষ্ট। কুকুরের কত সুন্দর চরিত্র, কত সুন্দর গুণাবলী, হ্যাঁ, কত তার ভিতরে জিম্মাদারি, তো সেটা তো আমার মধ্যে নাই। কুকুরকে একটা হাড্ডি খাওয়া দিলে সারা জীবন ওই লোকের শুকরিয়া আদায় করে, আশ্চর্য মামলা। যে লোক একবার কিছু খেদমত করে কুকুরের, কোনো কিছু তারে দেয়, একদম পুরো আজীবন আমরণ তার পূর্ণ গোলামি সে এখতিয়ার করে, তার সঙ্গে কোনো বেয়াদবি করে না, কোন ডিস্টার্ব তাকে করে না, এবং তার একদম মানে তার প্রতি কৃতজ্ঞ এবং অনুগত হয়ে থাকতে থাকে, বড় আশ্চর্য। তো মহান রব্বুল আলমিনের বেসুমার নেয়ামত ভোগ করার পরও আমার মধ্যে এই কৃতজ্ঞতার জিন্দগি এখনো পয়দা হয়নি, এই কৃতজ্ঞতাপূর্ণ চরিত্র এখনো পয়দা হয়নি, এই মান্যতা এখনো পয়দা হয়নি, তো কুকুরের চেয়েও আমি নিকৃষ্ট। হ্যাঁ না, আল্লাহ পাক আমাদেরকে সে বুঝ দান করে। তো আল্লাহকে পাওয়ার জন্য ভিতরের এই দূষিত চরিত্রগুলো বের করে দেওয়া চাই, হিংসা ভিতরে না থাকে, আরেকজনের প্রতি হিংসা, এই সে এত মানুষ তার ইজ্জত করে, এত তার এলেম আমল, হ্যাঁ, অনেক আমাকে ছাড়াই চলে গেছে, সকলের নজর তার দিকে, তার ধন সম্পদ বেশি ইত্যাদি, কোন একটা কারণে কারো প্রতি এরকম কাতর হয়ে পড়া, তার সে ভালো কিছুর কারণে কাতর হয়ে পড়ে এবং সেটাকে মনে করা যে এগুলি সব আমার হয়ে যাক, ওজন একদম মিসকিন হয়ে যায়। হিংসা বলে এই জিনিসকে, যে এই জিনিস দেখে প্রথম তো তার খুব খারাপ লাগা, ফের ওইটা নিজের জন্য কামনা করা, কথা বুঝুন নেই তো। খেয়াল করা যে ভাই এই ক্ষেত্রে যে আল্লাহ পাক যাকে যে নিয়ামত দিতে চাইছেন দিয়েছেন, আমাকে আল্লাহ পাক কম দেন না, আমাকে বহুত দিয়েছেন, তাকে আল্লাহ পাক খুব দিয়েছেন, তো আল্লাহ পাক আরো আরো দেন, আল্লাহ তাআলা আমার আরো দেন। আমি এর সঙ্গে যোগ করি, যদি এইটুকু তোমার সহ্য না হয় যে আল্লাহ তার চিকিৎসার জন্য এটা বলা, প্রতিকারের জন্য যে আল্লাহ তারে দিয়েছেন আরো দেন, তারে সম্মানিত করছেন আরো সম্মানিত করেন, তো সে নিজে অনেক সময় কষ্ট পাবে যে আমি এমনি সইতে পারি না, আরো এটার চিকিৎসা হলো কি, তার আল্লাহ আরো তার আরো দেন, কি রকম চিকিৎসা এটা, তো আমার তো শেষ। তো এটাকে একটু সহজ করার জন্য আমি এক পদ্ধতি বলি, সেটা হলো যে আল্লাহ তাকে খুব দিছেন, খুব সম্মান দিছেন, আরো দেন আল্লাহ আমারও দেন, আল্লাহ ধন দৌলত তারে খুব দিছেন আরো দেন, সঙ্গে এটা যোগ করে দেয় আল্লাহ আমারও দেন। এখন ওর কিছুটা সহজ হবে, হ্যাঁ না, ঔষধ তিতে হলে তখন ওইটাকে খাওয়া তো যায় না, তো এটা গিলার জন্য এটাকে সুগার কোটেড করে দেয়, উপরে মিঠা বানায় দেয়, তো ফের ওটা গিলতে আরাম লাগে, ওরকম তিতা লাগে না, আর না হলে খাওয়া যায় না, এত মারাত্মক তিতা ওষুধ যে বড়ি খাই না আমরা, ট্যাবলেট টুবলেট ডাইরেক্ট যদি কোনো সময় জিব্বায় লেগে যায়, এত বিপদ যে এতটা তিতা মনে হয় যে রু পর্যন্ত তিতা হয়ে গেছে, এত মারাত্মক তিতা। এই জন্য ওই এ সকল তিতা ঔষধকে উপরে মিঠা মিশাইয়া দেয়, সুগার কোটেড করে দেয়, অনুরূপ ভাবে কিছু চিকিৎসা এরকম আছে মারাত্মক তিতা, সেটাকে এই জমানার মাসায়াকের জন্য মনে আছে যে এটাকে একটু সুগার কোটেড করে দেওয়া যাতে এটা গ্রহণ করতে সহজ লাগে, তো সে সময় বলা যায় আল্লাহ এই ও মুসলমান ভাইকে আপনি ইজ্জত মনে দিচ্ছেন, আমার তো গা জ্বলে শরীর জ্বলে, কিন্তু এটা তো ঠিক না, এর তো গুণা, তা আমি তওবা করলাম মাপ চাই, ওরে আপনি দেন দিছেন তো আরো দেন, কিন্তু দরখাস্ত আমারও দেন, বস সুগার কোটেড হয়ে গেল, হ্যাঁ না। এবং যখন অহংকার লাগে যে আমি ওর চেয়ে বড়, কিসে বড়, ও নামাজি আমিও নামাজি, তো ওর থেকে আমি ভালো নামাজি, হ্যাঁ না, ওর থেকে আমি এবাদতে বড়, আমলের ক্ষেত্রে বড়, হ্যাঁ, তো এই সকল যখন নিজের মধ্যে অহংকার পয়দা হয়, তখন নিজের খেয়াল করা যে আমি তো নুৎফার তৈরি, তা আমি বড় হইলাম কিভাবে, ওরে তো দেখি ভাই আমলওয়ালা, এলেমওয়ালা, ইমানওয়ালা, সেজদাওয়ালা, এগুলো সে যে বড় সেটার দলিল, কিন্তু আমি বড় কি, আমি তো সে নুৎফার তৈরি, হ্যাঁ। এক নম্বর দুই, যে এখলাসের সাথে যখন মানুষ আমল করে, এক মুসলমান ভাইয়ের বাহ্যিকভাবে এটা মনে হয় যে তিনি এখলাসের সাথে আমল করেন, তো তার আমল তো সব কবুলযোগ্য, কিন্তু আমার কোন আমল এমন না যেটা একটাও কবুলযোগ্য, আমার কোনো আমল দিন রাতের একটাও এরকম না যেটা কবুলযোগ্য, ফের আমি বড় হলাম কিভাবে, বড় ওই মুসলমান ভাই, হ্যাঁ, সে যেই হোক আলেম হোক গায়রে আলেম সব আমার চেয়ে বড়, আমি সকলের চেয়ে নিচু, সকলে আমার চেয়ে উত্তম, আমি সকলের চেয়ে নিচু, বাস এই কথা সব সময় অন্তরে রাখা। হ্যাঁ, হযরত হাকিম উল উম্মত ফারুক রাহমাতুল্লাহ বলতেন, আমার মুরিদরা যখন ভুল ত্রুটি করে, আমি যখন শাসন করি, রাগ ধমক দেই, ধমকা ধমকি করতে থাকি, কিন্তু আলহামদুলিল্লাহ তখনও আমার দিলে এটা থাকে, ও আমার চেয়ে উত্তম, আমি তার চেয়ে নিচু, আমি যখন শাসন করি তখনও আমার দিলেই ধ্যান থাকে। ফের হযরত বললেন যে এটা কিভাবে, যে তোমাদেরকে এক উদাহরণ দিয়ে বুঝাই, বাদশাহ জল্লাদকে হুকুম করলেন, এই জল্লাদ কোথায়, এদিকে আসো, আসছে, এই আমার ছেলেকে লাগাও, বিষ দৌড়া লাগাও, বিষটা বেত্রাঘাত করো। এখন একদিকে জল্লাদ কাঁপতেছে ভয়ে, আমি স্যারের চাকরি করি, যদি না হুকুম মানি আমার তো শেষ, হুকুম তো মানতে হবে, কিন্তু সে হলো শাহজাদা, বাদশার ছেলে, আর আমি তারে বেত লাগাবো, তো সে বেত তো লাগায়, কিন্তু সে কি কথা মনে করে যে বাদশার ছেলে যে শাহজাদা সে আমার চেয়ে নিকৃষ্ট সেজন্য বেত লাগাইতেছে, এটা কি মনে করে? শুধু দায় পরে এটা খালি বেত লাগাইতেছে আর ভয়ে কাঁপতেছে। ওদিকে বাদশাহ আবার নিজে না নারাজ হয়ে যান, এই তুই এই এত মাত্রায় মারলি কেন? আমি তো বলছিলাম খালি বেত লাগা, তুই বেশি সিরিয়াস ভাবে লাগাইছিস, বাচ্চা ধরলে তো আমার চাকরি থাকবে না আর আমার গর্দান যাবে, তো মুশকিল না? ওদিকে অন্তরে ভয় যে বাদশাহ না আবার নারাজ হয়ে যান, আর এদিকে বাচ্চার ছেলেকে বেত লাগাইতেছে। কিন্তু সে এক মুহূর্তের জন্য কি ভাবতে পারতেছে যে যেহেতু আমি বেত লাগাচ্ছি অতএব নিঃসন্দেহে বাচ্চার ছেলে আমার চেয়ে নিকৃষ্ট, হ্যাঁ আমি তার চেয়ে উত্তম এবং উৎকৃষ্ট, এটা কি ভাবা যায়? অনুরূপ ভাবে যে আলেমে দিন মিম্বরে মেহরাবে দিনের কথা বলবেন, হ্যাঁ তিনি মনে করবেন যে তারা দিন নিতেছেন, দিন শিখতেছেন, আল্লাহ কত ভালো মানুষ, তারা উত্তম উৎকৃষ্ট, আমি তাদের চেয়ে নিকৃষ্ট, এটা মনে করবেন। যে কোনো মুসলমানকে দেখলে মনে করা যে নিঃসন্দেহে তিনি উত্তম এবং উৎকৃষ্ট, আমি তো ভাই একদমই অকেজো, আমার কোন এলেম আমল কোনো কিছু একটা বিষয় এরকম নাই যেটা আল্লাহর সামনে সুন্দর করে আমি পেশ করতে পারছি, একটার ব্যাপার আমি এরকম বলতে পারবো না যে আল্লাহ আপনার কসম করে বলে এটা তো একদমই সুন্দর হয়েছে এবং কবুলযোগ্য, বলা যাবে? এটা কিছুই বলা যাবে না। আমার কোনো কিছুই তাহলে সুন্দর না, সবটাই অসুন্দর, যদি আল্লাহ দয়া করে মাফ করে দিয়ে বলেন যে যা মাফ করে দিলাম যা আল্লাহ পাকের মেহরবানি, আর অন্যান্যরা যা করে সবটা সুন্দর সবটা ভালো, এই কথা অন্তরের মধ্যে ধ্যান রাখা। হ্যাঁ হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই যে আমার যে অবস্থা, তো জান্নাতে যাওয়ার মতো কোনো আমল কোনো যোগ্যতা আমার কাছে নাই, কিন্তু ভয় লাগে যে জাহান্নামের আজাবও তো সহ্য করতে পারবো না, সেজন্য হে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ যে জান্নাতিদের জুতার মধ্যে আমাকে একটু জায়গা দিয়ে দিয়ে, আমাকে একটু আশ্রয় দিয়ে জান্নাতিদের জুতার মধ্যে। এত বড় মানুষ তিনি এই কথা বলেন, বড় বড় জিলানী রহমতুল্লাহ আলীর প্রশংসা করেন মানুষ, কত কিছু আপনি গাউস, আপনি এত বড় আলেম, এত নায়েবে রসুল, তো হাজারো প্রশংসা। হযরত বড়বীর জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার তো ভাই তোমরা যা বলো সেটা তোমাদের ব্যাপার, সব কামাই করতেছ, কিন্তু আমি এক চিন্তায় আছি যে ইমানটুকু নিয়ে আমি কবরে যেতে পারবো কিনা। হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন সাধারণ মুসলমানরা দুজকের ভয়ে কাঁপে যে আমার গুনার কারণে আমি দুজকে না যাই, মানে ইমান তো আলহামদুলিল্লাহ আছে আর কি, দুজকে না যায় এই ভয় পায়। আর যারা আউলিয়া, যারা যাদেরকে আল্লাহ বড় বানান, হ্যাঁ যাদেরকে উপরে উঠান, তারা সর্বক্ষণ ভয় করেন যে মরদুদ না হয়ে যায়, মরদুদ না হয়ে যায়, মরদুদ ইমান হারা হইয়া না মরি, ইমান হারা হইয়া যেন না মরি, এই ভয় পাইতে থাকেন যে না জানি ইমান হারা হয়ে মরে যাই, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। আমার ভাইরা ফির নিজেকে কিভাবে মনে মনে করা, কিভাবে নিজেকে কিছু ভাবার সুযোগ আছে, বাকি রইল মানুষ প্রশংসা করে সেটার ক্ষেত্রে কি করা। কেউ প্রশংসা করলে তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা শিক্ষা সেটা হলো যে ফাসু ফি ফিহি তুরাব, কেউ যদি তোমার সামনে তোমার প্রশংসা করে, হাদিসের বাহ্যিক অর্থ হল অনুবাদ হল যে তুমি তার মুখের মধ্যে মাটি দিয়ে দাও, ওর মুখের মধ্যে মাটি দাও। এখন রাস্তাঘাটে কেউ বললো যে হুজুর আপনি অনেক বড় আলেম আপনার পছন্দ লাগে, আপনি রাস্তার পাশ থেকে মাটি কতগুলো নিয়ে তার মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন, তারপরে রেজাল্ট কি দাঁড়াবে, কি পরিমাণ অবস্থা কি দাঁড়াবে সেটা খেয়াল করছেন? ডান্ডা একটাও মাটিতে পড়বে? হ্যাঁ হাদিসের অর্থ কি? আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জমানাতে এক সাহাবি আরেক সাহাবির প্রশংসা করতেন, তো কেউ কেউ এরকম মাটি নিয়ে কোন সাহাবির মুখে ঢুকিয়ে দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবিদের প্রশংসা করতে থাকতেন, এক এক সময় এমন প্রশংসা করতেন। তো কোন সাহাবি কি যে ভাই মাটি লও, ফের জিজ্ঞাসা করি যে এখন কি আপনারও নাউজুবিল্লাহ মাটি দিব কিনা? হ্যাঁ, তো ওই হাদিসের অর্থ কি, মর্ম কি? যে সে যেটাই বলছে সেটার দিকে কোনো খেয়ালই করো না, কর্ণপাতই করো না, এটাকে মাটি মনে করো। তুমি আল্লাহর কাছে যদি কবুল হয়ে যাও তোমার সব আছে, তুমি কবুল হও নাই তোমার সব গেছে। ওই কথার দিকে কোনো ধ্যানই না করো, খেয়ালই না করো। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, তো সেই হাদিসের উদ্দেশ্য হল ওই কথার কারণে নিজেকে কিছু না মনে করো। কথা বুঝে আসছে? হ্যাঁ, এক হাদিস শরীফে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মুদিহাল মুমিনু রবা ইমানুহু, যখন কামেল মুমিনের, মুমিন মানে এখানে কামেল মুমিন, আল্লাহ ওয়ালাদের যখন প্রশংসা করা হয় এতে তাদের ইমান আরো বাড়ে, আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো বাড়ে। কারণ তাদের নিজের উপর নজর থাকে না, তো তারা তখন এটা মনে করেন যে আল্লাহ আমি কত দুষ্ট, নোংরা, নিচু, গান্দা, নোতফার তৈরি, আরো কত কি সেটা আমি জানি, কিন্তু আপনার মেহরবানি যে আপনার বান্দার জবানে আমার প্রশংসা আপনি বের করতেছেন, এতে তার ইমান বাড়ে, ইমানের নূর বাড়ে, আল্লাহর সঙ্গে নৈকট্য বাড়ে, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ে। কথা বুঝতেছেন ভাইরা? তো কেউ যদি প্রশংসা করে তখন এই কথা খেয়াল করা, এই সঙ্গে সঙ্গে এই দিকে ধ্যান রাখা যে আমার খবর তো আমি জানি, কিন্তু সেটা আবার ভুল বিড়াইতে না যাওয়া। ভাই আপনি প্রশংসা করতেছেন, ভাই আপনি ভালো মানুষ, সেজন্য আমি তো ভাই কত গান্দা নোংরা সেটা আমি জানি, এই ওয়াজ করার কোনো দরকার নেই। দিলে দিলে ধ্যান করা, এক মুসলমান তিনি আমার প্রতি নেক ধারণা করতেছেন, আমি তো কি গান্দা এবং নোংরা, আর অন্তরে অন্তরে আল্লাহর দিকে মোতাবজ্জ হওয়া, আল্লাহ আপনার বান্দারা আমার প্রতি নেক ধারণা করে, এই উসিলা আমাকে নেক বানাইয়া দেন, আপনার বান্দাদের জবানে আপনি আমাকে প্রশংসিত করছেন, আল্লাহ সত্যিকার প্রশংসিত জিন্দগি আপনি আমাকে নসিব করে দেন। তার বিরুদ্ধে প্রতিবাদ করার কোন দরকার নেই। কি কথা বুঝেন নাই? কয়জনের বিরুদ্ধে প্রতিবাদ করবেন? এক একজন এক জায়গায় বলল, এক নতুন শহরে গেছেন ওখানে আপনার প্রশংসা করল, তাড়াতাড়ি ক্ষেতের মাটি এনে তার মুখের মধ্যে ভরে দিলেন। হাদিসে ভাগের এটা থোড়াই উদ্দেশ্য। এজন্য কোরআন হাদিস বুঝতে হয় ওলামায় দিন থেকে, আকাবের উম্মত থেকে কোরআন হাদিস বুঝতে হয় ভাই। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, হযরত হাকিমুল মুত্তাহানবী নবর আল্লাহ তাআলার কথা বলেন যে তুমি যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর ওলি হইতে চাও, এক কাজ হল আখলাক রজিলা যাতে রহে, ভিতরের এই দূষিত এই চরিত্রগুলো এগুলো যেন ভিতর থেকে বের করে দাও। এগুলো তো মাঝে মাঝেই মাথা চাড়া দিয়ে উঠতে পারে, তখন আবার এটাকে দমাও। তখন কি খেয়াল করা, ওই যে এইভাবে এক এক বিষয়ে এক এক ধ্যান করা, এইভাবে নিজের চিকিৎসা অব্যাহত রাখা, আল্লাহ আমাদের তৌফিক দেন। বস্তু তো এই কারণেই সহায়ক দরকার, এই কারণেই সহায়ক দরকার। সহায়ক তাকে বলে না যে খেলাফতের সনদটা তার কাছে আস, সহায়ক তিনি যিনি তরিকতের রাস্তাঘাট যথাযথভাবে ভালোভাবে জানেন, শুনেন, বুঝেন, এবং তিনি যখন সে এক একটা ফর্মুলা বলেন তো সেটার দ্বারা আমার সত্যিকার ভাবে ফায়দা হয়, আমার রোগ দূর হয়, আবার অন্ধকার দূর হয়, আখেরাতের রাস্তা পরিষ্কার হয়, আল্লাহর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমার অগ্রগতি হইতে থাকে। কি কথা বুঝেন নাই? তখন তিনি শেখ, এরকম কোন শেখের সঙ্গে সম্পর্ক রাখা চাই। হ্যাঁ, আখলাক রজিলা যাতে রহে হামিদা পয়দা হু যায়, আর যে গুণগুলো আল্লাহর নজরে আমাদের মধ্যে আসা দরকার সেগুলো যেন আসে, যেগুলো প্রশংসিত চরিত্র সেগুলো যেন আমাদের মধ্যে পয়দা হয়। সবর করা, শুকর করা, হাজার নেয়ামত, হার জায়গাতে শুকর, হার জায়গাতে শুকর, হার জায়গাতে শুকর। যদি জবানের শুকর হলো তো আলহামদুলিল্লাহ, কমপক্ষে অন্তর যেন শুকরে মশগুল হয়ে যায়। একজনের প্রশংসা করলো, ওয়াহ ওয়াহ মাশাআল্লাহ, আপনার ওখানে গেলে কি ফায়দা, সাথে সাথে দিল মশগুল হয়ে যায়, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর। মানে এটা আল্লাহর নেয়ামত, উনি বলতেছেন যা, ওনার প্রশংসা আল্লাহর নেয়ামত, আর যদি সত্যিকারই ফায়দা হয় এটাও আল্লাহ পাকের নেয়ামত, যে সব প্রশংসা আল্লাহ পাকের, আমি তো কিছু না। কি কথা বুঝতেছেন ভাইরা? নিজে কিছু না এটা অর্জন হওয়া এ ফরজে আইন, আমি কিছু না, হ্যাঁ এটা অর্জন হওয়া, এটাকে অর্জন করা বিলকুল ফরজে আইন। এটা যদি না হয় তাহলে কদম 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 শুধু বরবাদি বরবাদি হইতে থাকে, আর আমরা খুব খুশি হইতে থাকি, ইস আমার বয়ান শুনে মানুষ কত খুশি, ইস আমার হাতে 10,000 লোক মুসলমান হয়েছে, ওয়াহ ওয়াহ। আর এটাকে জায়গায় জায়গায় ওয়া বয়ান করতে থাকা হয়, আমি অমুক জায়গায় গেলাম এক গ্রাম মুসলমান হয়ে গেছে, অমুক জায়গায় গেলাম কাফের মুসলমান হয়ে গেছে, অমুক জায়গায় গেলাম তওবা করে হাজার মুসলমান, এরা সব একদম সহি রাস্তায় দিনের রাস্তায় এসে গেছে। এটাকে মুস্তাকিল এক মাসগালা বানায় নেওয়া, যে বারবার এই কথা বলতে থাকে, এটা আলামত যে ভিতরে নিজেকে সে কিছু মনে করে বসছে। এখন কিছু মনে করার মধ্যে দুই বিষয়, হয় নিজে ফুলতেছে এটাও হারাম, যেটা জাহান্নামে নিয়ে যাবে তাকে, আর যদি মনে করে যে আমি আপনারা যারা এতগুলো মানুষকে মুসলমান করতে পারেন নাই, দিনের পথে আনতে পারেন নাই, নিঃসন্দেহে আপনাদের চেয়ে আমি উত্তম এবং উৎকৃষ্ট, এটা যদি মনে করলো এটা অহংকার, এটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে দুইটার থেকে মুক্তি ফরজ। তো মুক্তি মুক্তি তখন লাভ হবে যখন সে মনে করবে রব্বুল আলামিনের করম এবং মেহরবানি, আমার মতো নাপাক নালায়েকের দ্বারা আল্লাহ পাকে খেদমত পেয়েছেন, সব প্রশংসা আল্লাহ তাআলার, আমি যে নালায়েক সে নালায়েক, তিনি যদি মাফ করে দেন তার মেহরবানি, এছাড়া আমার কোনো মুক্তি নাই, কোনো উপায় নেই। তখন অর্জন হল ফানায়ত আব্দিয়ত, এটাকে বলে তাওয়াজু। তাওয়াজু হাকিকে এটাকে বলে মান তাওয়াজা লিল্লাহ ওয়াজাহুল্লাহ, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর উপর নজর রেখে নিচেকে তুচ্ছভাবে আল্লাহ পাক তাকে বড় করেন, উর্দে উঠান। অমান তাকাব্বার ওয়াজাহুল্লাহ, যে নিজে অহংকার করে নিজেকে কিছু ভাবে, তো আল্লাহ পাক তাকে অধপতিত করে দেন, শেষ করে দেন, লাঞ্ছিত করে দেন, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। তো একটা হলো শুকর, যে গুণগুলো অর্জন করা চাই শুকর, সবর, বালা মুসিবত বিপদ আপদ অনাকাঙ্ক্ষিত বিষয় সেখানে সবর করা চাই। হ্যাঁ, আল্লাহর ভয় সদা অন্তর থাকে, আত্মাকুয়া হা হোনা, অন্তর ভয়ওয়ালা জিন্দগি আল্লাহর হুকুম দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। অন্তরে ভয় কম বা ভয়ের অনুপস্থিতি যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্টের আশঙ্কা, এজন্য অন্তরকে আল্লাহর ভয়ওয়ালা বানানো চাই। হ্যাঁ, অন্তরে আল্লাহ পাকের এহসানাতের ধ্যান কায়েম থাকে, বেসুমার এহসান, পরম দয়া মেহরবানি নেমত আল্লাহ পাকের আমার উপর সর্বক্ষণ। হ্যাঁ, এর দ্বারা শুকর গুজারির তৌফিক হইতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। বহরহাল, তো এই গুণগুলো অর্জন করা, যেগুলো প্রশংসনীয় প্রশংসিত গুণগুলো অর্জন করা আর কি আল্লাহকে পাওয়ার জন্য দ্বিতীয় জিনিস। নম্বর তিন, মাসি ছুট যায়, সব গুণা যেন ছুটে যায়, গুণা ত্যাগ করা, গুণা ত্যাগ করা, গুণা ত্যাগ করা, চোখের গুণা থেকে বাঁচা, জবানের গুণা থেকে বাঁচা, হাত পাঙ্গ প্রত্যঙ্গের গুণা থেকে বাঁচা, আল্লাহর হকের ব্যাপারে গুনাহ থেকে বাঁচা, বান্দার হকের ব্যাপারে গুনাহ থেকে বাঁচা, হকুল হকুল্লাহ নষ্ট না করি, হকুল ইবাদ নষ্ট না করি, হ্যাঁ, দোনো রকমের গুনাহ থেকে বাঁচা, মাসি ছুট যায়। হ্যাঁ, আর কি জিনিস, যে গাফলত মিনাল্লাহ জাতি রাহে, এ বৈশা আছে আড্ডা দুনিয়ার যত গপ সব কথাবার্তা, একবারের জন্য আল্লাহর ধ্যান অন্তরে ছিল না, কি কথা বুঝেন নাই, আল্লাহ পাকের ধ্যান অন্তরে একদম ছিল না, এটাকে গাফলত বলে, গাফেল থাকা, উদাসীন থাকা, বেফিকির থাকা, আল্লাহর ইয়াদ নাই অন্তরে। তো এক ইমানওয়ালা, যে কামিয়াব ইমানওয়ালা, তার হালত এরকম হইতে পারে না, সে দুনিয়ার কথাবার্তাও যখন বলবে, খেত খামারের কথাও বলবে, যখন ব্যবসা বাণিজ্য ফ্যাক্টরির কথাও বলবে, তখনও দিল আল্লাহ পাকের সঙ্গে মশগুল থাকা চাই, অন্তরে আল্লাহর ধ্যান যেন থাকে, অন্তর যেন সর্বক্ষণ আল্লাহ পাকের ধ্যানওয়ালা হয়, ধ্যানমগ্ন এক অন্তর ভিতরে লালন করা জরুরি, আল্লাহ থেকে অন্তর গাফেল না হয়। হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা, বড় ধরনের উচ্চশিক্ষিত মানুষ, লখনৌর সম্ভ্রান্ত পরিবারের মহান ব্যক্তিত্ব, আজ আজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাই, হাকিম মোহাম্মদ থানবীর সোহবতে দীর্ঘদিন তরবিয়ত প্রাপ্ত, এখন এতটা তিনি উচ্চ মাকামওয়ালা যে বড় বড় উলামায়ে কেরাম বুজুগানের দিন তাকে সম্মানের নজরে দেখেন, এই মুফতি সৌহিসাব রহমুল্লার মতো মানুষ তাকে অনেক উপরের মনে করতেন, অনেক ইজ্জতওয়ালা মনে করতেন। হ্যাঁ, তো সে খাজা আজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাই একবার হযরত হাকিম উম্মতের খোলাফায়ে কেরাম বড় বড় আলেমদের সঙ্গে বসা, তো সেখানে হযরত মুফতি সৌহিসাব রহমতুল্লাহ আলাই ছিলেন, খাজা সাহেব বড় রসিক মানুষ ছিলেন, এমন মজার মজার কথা জানতেন, যখন বলতেছিলেন সবাই ধুম হাসতেছিলেন, কি কথা বুঝেন না, অনেকে হাসে না যে আমার ইসলাম ছুটে যাবে, আরে ভাই হাসলে ইসলাম ছুটে, কোন কিতাবে লিখছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জাহালতের কোন সীমা আছে, হাসলেই ইসলাম ছুটে যায়, হ্যাঁ না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যদি নিজের স্বাভাবিক স্বভাবজাত অবস্থা নিয়ে না চলে, মানুষ পাগল হয়ে যাবে, উম্মাদ মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, হাসবে না কিসের জন্য? যখন হাসির জায়গাতে হাসবে, খুশি থাকা, খুশমেজাজ থাকা আল্লাহ ওয়ালাদের সেবত। একজনে জিজ্ঞাসা করছে, ভাই সাহাবায়ে কেরাম কি হাসতেন? তো তখন ওই উত্তরদাতা উত্তর দিলেন যে, নাম কান ইয়াজ হাকুনা অল ইমান ফি কুলুবিহিম আযম মিনাল জাবাল। হ্যাঁ, সাহাবায়ে কেরাম হাসতেন বটে, কিন্তু তখনও হাসির মুহূর্ত তাদের অন্তরে ইমান ছিল পাহাড়ের চেয়েও ভারী। অন্তর গাফেল ছিল না, অন্তর আল্লাহ থেকে গাফেল ছিল না। হাসতেন, নাতির সঙ্গে হাসতেছেন, বিবির সঙ্গে হাসতেছেন, বন্ধুর সঙ্গে হাসতেছেন, কিন্তু দিল আখেরাত থেকে গাফেল না, দিল আল্লাহর ইয়াদ থেকে গাফেল না, দিল আল্লাহর সঙ্গে মশগুল। খাজা সাহেবের ভাষায়, লবু পে গোহ হাসি ভি হরদম ওর আঁখ ভি মেরি তর নহীঁ হ্যায় মগর জো দিল রো রহা হ্যায় পেহম কিসি কো উসকি খবর নহীঁ হ্যায়। আমার ঠোঁট যদিও হাসে, দিল তখনও মাওলার জন্য কাঁদতে থাকে, দুনিয়ার মানুষ সেটা দেখে না এবং জানে না। শুনতেছেন ভাইরা? হা, তো দিল যেন আল্লাহর ইয়াদওয়ালা হয়, আল্লাহর স্মরণওয়ালা হয়, আল্লাহর ধ্যানওয়ালা হয়। আল্লাহ তাআলা এরকম দিল আমাদেরকে নসিব করেন। হা, গাফলত মিন আল্লাহ জাতি রহে, আল্লাহ থেকে গাফেল থাকা এটা যেন নিজের থেকে দূরে সরে যায়, খতম হয়ে যায়, আর তাওয়াজ্জু ইলাল্লাহ পয়দা হো যায়। হামেশা আল্লাহ পাকের দিকে ধ্যান কায়েম থাকে, হামেশা আল্লাহ পাকের দিকে ধ্যান কায়েম থাকে। যখন রাকিবিল্লাহ তাজিদহু তুজাক, সব জায়গায় আল্লাহর দিকে ধ্যান যখন অন্তরে কায়েম হবে, তো যেখানেই যাবে মনে হবে যে আল্লাহ একদম সামনে, আল্লাহ একদম সঙ্গে, আল্লাহ একদম দেখতেছেন আমাকে। তখন আল্লাহ পাকের হুকুমের বাইরে যাওয়া তার জন্য মুশকিল হয়ে যাবে, দুষ্কর হয়ে যাবে। তো দিনের উপরে চলা তার জন্য আসান হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। আরো এক বিষয়ের উপরে বলতে তো ইচ্ছা করছিল, কিন্তু এখন রাত ১০টা হয়ে গেছে না, একদিনে কি সব বলা যায়? আবার ইনশাআল্লাহ যখন মওকা হবে তো ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। সারা দেশ থেকে এবং দূর দূর থেকে আপনারা আসেন, কষ্ট স্বীকার করে আল্লাহর জন্য আসেন। আল্লাহ পাক তো দেখেন, অনেকে এরকম পেরেশান হয়ে বলতে থাকেন যে আপনার ওখানে যাই ২০ বছর হয়েছে, কেউ বলেন ১৬ বছর হয়েছে, কেউ বছর ২০ বছর হয়েছে, একবারও দেখা করতে পারলাম না। দেখা করতে না পারলো যার জন্য এত কষ্ট করে আসছেন, তিনি তো সবটাই দেখছেন, হ্যাঁ না? তিনি তো দেখছেন। হযরত হাকিম মোহাম্মদ থানভী বলতেন, যারা এসলাহি চিঠি লেখেন, পোস্ট অফিসের বাক্সের মধ্যে যখন চিঠিটা ফেলেন, তখন থেকে তার এসলাহের ইন্তেজাম আসমান থেকে শুরু হয়ে যায়। এবং হযরত হাকিম মোহাম্মদ থানভীর খোলাফায়ে কেরামের জবান থেকে শুনছি যে সেটা বাস্তবে উপলব্ধি হয়। এই জমানোরও যারা দোস্তা বা মুহিব্বিন, তারাও এরকম বলেন যে চিঠি পাঠায় দেওয়ার পরই অনুভব করতে থাকি কেমনে জানি আপনাতেই একটা নিজের মধ্যে চেঞ্জ আসতেছে, পরিবর্তন আসতেছে, নিজের সেই বিষয়টার থেকে, সেই ভুল থেকে মুক্তির এক বেচারি পয়দা হয়ে যেতেছে। তো আসল তো তরবিয়ত আল্লাহ পাক রেহাতে, হেদায়ত তো আল্লাহ পাক রেহাতে। হ্যাঁ, কোরআন শরীফ আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না, হেদায়ত আপনার হাতে রাখিনি আমি, আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়ত দেন। হেদায়ত আল্লাহ পাকের হাতে, কেউ যদি মনে করে আল্লাহর হাতে হেদায়ত নাই তো তার ভুল ধারণা, এর থেকে তওবা করা ফরজ। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন হেদায়ত আমার হাতে, আরেকজনে বলল না হেদায়ত আল্লাহর হাতে, ওনা তো কার হাতে, তোমার হাতে নাকি? কেসা কেসা কথাবার্তা, কতটা নফসের গুলামের মধ্যে হারায় গেলে এরকম কথা মুখ থেকে বেরোতে পারে, অন্তর কতটা কালিমা যুক্ত হলে এরকম ভয়ঙ্কর কথা মুখ থেকে বেরোতে পারে, চিন্তা করা যায়। নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মুসলমানকে ইসলাহ করে দেন, তাম কুফর শিরক বেদাত গুমরাহি থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। তো বহরহাল আমরা সকলে ভাই গুনাহ থেকে বাঁচার পাক্কা এরাদা করতেছি ইনশাআল্লাহ তাআলা, নজর হেফাজত করব ইনশাআল্লাহ, গীবত থেকে নিজের জবান হেফাজত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করে। এত কষ্ট করে এখানে এইভাবে আসা যাওয়া করা, আজকাল চলাফেরা করা কত কষ্ট, রাস্তায় হাঁটাও তো কষ্ট, ফির ট্রেনে চড়ে ট্রেনে লম্বা পথ অতিক্রম করা, বাসে আসা, কি করম ইত্যাদি। উদ্দেশ্য তো এই যে ভাই আমি আল্লাহকে পাই যে, আমার ভাইরা আল্লাহর কসম, আল্লাহকে পাওয়ার রাস্তা হল যে আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলা, হ্যাঁ আল্লাহ পাকের মর্জি মোতাবেক চলা, আর আল্লাহ পাকের নারাজির রাস্তা, অসন্তুষ্টির রাস্তা, যেটা সাফ কথা নাফরমানির রাস্তা থেকে অবশ্যই বিরত থাকা। তবে যে বান্দা এরকম এহতেমাম করতে থাকবে নিঃসন্দেহে এসে আল্লাহ পর্যন্ত পৌঁছেই যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। আর একটা বিষয় খেয়াল রাখে, সেটা হল যে আজকাল অনেকেই এই ব্যাপারে বেফিকির হয়ে যায়, ভাই নজর হেফাজতের তৌফিক হইতেছে, নামাজ পাঁচ ওয়াক্ত মাশাআল্লাহ ঠিক আছে, কারো তাকবীরুল্লাহর এহতেমাম আছে, তো এত খুশি এইটুকু নিয়ে যার তার সঙ্গে ঝগড়া, যারে তারে রাগারাগি ধমকাধমকি, যাকে তাকে অপমানজনক কথা বলা, তার সঙ্গে অপমানজনক আচরণ করা, তো সেই যে এই নেগেটিভ টাইপের এই সকল কথাবার্তা আচরণ, সেটাও কি ইসলাম, সেটাও কি জান্নাতের আমল? সেই ব্যাপারে আমরা বেফিকির কেন? এসা যেন আমাদের দ্বারা কখনো না হয়। যে বিষয়টাকে বললাম যে হকুলে বাদ, আল্লাহর বন্দাদের হকের দিকেও খেয়াল রাখা চাই, সেটার সহজ এতটুকু যে আমার দ্বারা কেউ কষ্ট না পায়, আমার দ্বারা কারো হক নষ্ট না হয়, হ্যাঁ আমার কারণে কেউ অপদস্ত না হয়। বাস আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। কি এটা কাগজ? সেদিক মোতাবেক হয়ে বলেন।
ইনশাআল্লাহ আগামী 9 নভেম্বর 2019, আজ থেকে প্রায় 29 দিন পর, রোজ শনিবার জামিয়া হাকিমুল উম্মতের আজীবন সদস্য সম্মেলন, আলহামদুলিল্লাহ, এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের আরাকুল হযরত ফার্মিনগর এর জামিয়া হাকিমুল উম্মতের শাহাদাত ভবন। সম্মানিত সদস্যগণের উপস্থিতি একান্তভাবে কামনা।
আল্লাহ পাক কবুল করে, তৌফিক দান করে। ঠিক আছে, হ্যাঁ
আজকে অনেকেই লিখেছেন যে লঞ্চে প্লেনে থেকে আজকে স্পষ্ট ভাবে শুনছে, পরাস্ত শুনছে,
মাশাআল্লাহ, হ্যাঁ সময় তো বলেন না যে আজীবন সদস্য সম্মেলন অমুক তারিখে, কি মাগরিবের পরে আরম্ভ হবে নাকি? সকাল 9টার দিক থেকে শুরু হবে ইনশাআল্লাহ, সকাল 9টা থেকে আসর পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা আজীবন সদস্য তারা ওখানে আসার জন্য অবশ্যই ফিকির করব। আর যে সকল ভাইয়েরা আজীবন সদস্য হওয়ার আগ্রহ করেন তারাও উপস্থিত হইতে পারবেন। শুধু দর্শক মন্ডল হইয়া কোনোভাবে ওখানে না যাওয়া, ওখানে জায়গা সীমিত, ওখানে কোনো ওয়াজ মাহফিল তো না। যারা আজীবন সদস্য তারা যাবেন, যারা আজীবন সদস্য হওয়ার জন্য যাবেন তারাও যাবেন, শুধু সাক্ষাতের জন্য এবং কি হচ্ছে এগুলো দেখার জন্য যাওয়া, এরকম একজনও যাবেন না। হ্যাঁ অনেকে যায়, আমার বন্ধু বান্ধবের সঙ্গে আসছে, পরে ভালো মতো খাওয়া দাওয়া করে পরে সোজা হাইটে চলে যায়। এ কোনো কাজ হলো? এটা বিলকুল গুনার কাজ করলো সে। আপনাকে বলা হয়েছে এক কাজের জন্য, আপনি গিয়া সেখান থেকে খাবেন, তো আপনি তো দাওয়াতি মেহমানই না। যে ব্যক্তি দাওয়াতি মেহমান না, দাখালা খার সার এখানে খরা যা মুগান। রসুল পাক সাল্লাহ ইসলাম বলছেন যার যেখানে দাওয়াত নাই, এরপর সে সেখানে যুগে খাওয়া দাওয়া করলো, তো দাখালা সার এখানে আসছে চোর হইয়া, আর যখন বিদায় নিল তো ডাকাত হইয়া বের হয়েছে, ডাকাত হইয়া। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়কে এই ভাষায় বলেন, সেটার ব্যাপারে সতর্ক হওয়া চাই কিনা? হ্যাঁ, যারা আজীবন সদস্য তারা ওখানে যাবেন, যারা সদস্য হবেন তারা যাবেন, আর এর বাইরে কেউ যাবেন না। হ্যাঁ, যদি ডাকা হয় কাউকে বিশেষভাবে সেটা ভিন্ন কথা, ডাকা হলো তো ডাকা হলো, ডাকলো বলে ভাই আমি তো দুইটার একটা আমি আসতে পারবো না। যদি কাউকে নির্দেশ করা হয় যে আপনি আসেন, খেদমতের জন্য কোনো সাথী লাগবে, সেটা ভিন্ন বিষয়। সামনের এই কি এটা পরশু রবিবারে, পরশু না তরশু, হ্যাঁ সেটা বলেন। পরশু কোথায়? তরশু আমি নিজে দুর্বল কমজোর হলো কিন্তু কি করা, সে আল্লাহর বান্দারা এত বেশি তাকাজা করতে থাকেন যে বাস কি বলা। তো এতটুকু যে মাসে একদিন হয় তো এত খুশি আর এত দোয়া করতে থাকেন আল্লাহর বান্দারা, বহুত বহুত দোয়া। তো জানে কমজোরি মাসে ছিল, তো বাস চেষ্টা করা হয়, দোয়া করেন যে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, তাকত এবং তৌফিক দুটাই দান করেন। ঠিক আছে,
আপনি
মুশকিল
মজলিস
খতম হওয়ার যে দোয়া সেটা পড়ি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك شنو زمان এখন মুসাফার ভিড় তো এখানে না করো, এখানে যারা বায়াত হবে তারা বসো। জলদি করো, জলদি নৌভাইগুলো ওইদিকে নেও, লম্বা করো, এদিকে ফেলো, সব এক জায়গায় জমা করে দেয়, এক একটা এক এক দিকে দেন, পিছনে দিয়ে দেন। যারা বায়াত হবেন তারা বসে যান না। হ্যাঁ রফিক, তোমার কি কোন জায়গায় ডিউটি নাই? ওদিকে তোমার ডিউটি আছে নাকি, দেখাশোনা আবার লোক আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله وليعذر أحدكم من يخالل بلنا الله أبي توبة كرتسين كفر تكي شرك تكي بدعات تكي تمام چھوٹو بڑو گناہ تكي বিশেষ করে কুদৃষ্টি থেকে কুসম্পর্ক থেকে হিংসা থেকে গীবত জুলুম থেকে হায় আল্লাহ আমি ওয়াদা করতেছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব রমজান শরীফের রোজা রাখব যাকাত ফরজ হলে যাকাত দিব হজ ফরজ হলে হজ করব সর্ব জায়গাতে সর্বহালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব জিন্দগি সুন্নত শরীয়ত মোতাবেক চালানোর ফিকির করু আয় আল্লাহ আমি বায়াত হইতেছি চার তরিকাতে সিলসিলায় চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়াতে আয় আল্লাহ চার সিলসিলার তমাম আউলিয়ায়ে কেরাম ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গ নসিব করে দিয়েন বস ঠিক আছে আপনারা বায়াত হয়ে গেছেন যারা আজকে নতুন বায়াত হলেন তারা এই তিন চার মিনিটের জন্য বসেন মাওলানা রফিক সাহেব আপনাদের এই হাতে একটা একটা কিতাব দিয়ে দিবেন যার মধ্যে জিকির এবং বিভিন্ন আমল লেখা আছে যেগুলো আপনারা করবেন হ্যাঁ ওই কাগজ যেটা দিছে সাদা ওটার মধ্যে নিজের নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো যা যা লেখা আছে ওটা লিখে দেন হ্যাঁ নাম ঠিকানা ইত্যাদি লিখে দেন আর ওই কিতাব নেন লো ভাই এটা সুবহানাল্লাহ
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এজন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69
অনেক সোজা তো ভাই মাসাল অনেক সোজা করে দিছে